This track was downloaded from FusionBD.com.
Good FM. The night comes alive with Gramminform.
Welcome back. শুনছেন সবসময় রেডিও ফুটবেক পয়েন্ট ওয়েফ এম। আমি রাসেল আছি সাথে, এবং সাত দিন পরে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে ফুট এফ এম নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো ছিলেন এবং এখনো পর্যন্ত ভালো আছেন। এবং আজকে আমাদের মোস্ট ওয়ান্টেড স্টোরি টেলার্স আর হিয়ার, এবং আশা করছি আজকে রাতটা তাদের সাথে আপনার চমৎকার কাটবে। এবং মানে কি বলবো, যে শীতের তো মোটামুটি শুরু হয়ে যাওয়ার কথা ধীরে, কারণ অলরেডি পৌষ মাস চলছে। বাট পৌষ মাসে শীতের খবর নাই, শীতের অবস্থা মানে কি বলবো যে খুবই করুণ ঢাকায় স্পেশালি। অন্য সব জায়গায় হয়তো শীত প্রচুর পরিমাণে আছে, ঢাকায় এবারও তেমন শীত পড়েনি। এই যে শীত আসবো আসবো করে আসছে না, এর সাথে কিন্তু আমাদের আজকের ভূত এফএমের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই এই জন্য বলছি, ভূত এফএমে আপনি যে ভয় আজকে পাবেন সেটা গ্যারান্টেড। তো অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এবং শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদেরকে এসএমএস করতে হবে। আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দেন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ BHWTFM @RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর মেক শিওর করেন যে আপনি আসতে পারবেন, কনফার্ম হওয়ার পরে তারপরে আপনি জানান আমাদেরকে। কারণ মানে কি বলবো যে আপনি আসতে পারবেন, এটা যদি আপনি যদি কনফার্ম করেন আমাদেরকে, সেটা মানে আপনার জন্য যতটা ভালো হয় আমাদের জন্য ঠিক ততটা ভালো হয়। আর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকে আজকের গেস্টদের ছবি আপ করা হয়েছে। আমি বলার আগেই চাইলে আপনি তাদের দেখে ফেলতে পারেন যে কারা আজকের গেস্ট এবং কারা আপনাদের ঘটনা শোনাবেন। আই এম ভেরি এক্সাইটেড টুনাইট, এবং আশা করছি যে আজকে যে সমস্ত গেস্টরা রয়েছেন তাদেরকে তাদের সাথে আজকে মানে ইউ এনজয় আ লট, এবং স্টোরিজ যেগুলো আমরা শুনবো সেগুলো আই হোপ যে আপনারা সবাই ইউ লাভ ইট। তো দেখা যাক কি হয়। আজকে আমাদের সাথে শুরু করতে চাই প্রথমে, আচ্ছা জানিয়ে দিকে আমাদের ভিজিট করতে পারেন www.facebook.com/rain.foodty and www.facebook.com/bhwtfm.ruwse গিয়ে দেখুন ফেসবুকে, এবং ছবিতে লাইক দিন, শেয়ার দিন, আপনাদের কমেন্ট জানান আমাদেরকে, কমেন্ট করে জানান যে কেমন লাগছে আজকের এপিসোডে। আমরা চলে যাব প্রথমেই আপনার ভাইয়ের কাছে, এবং তার কাছে আমরা একটা স্টোরি শুনতে চাই। এবং এই স্টোরিটা কোথাকার আপনার ভাই? ওয়েলকাম ব্যাক। আচ্ছা কোথাকার স্টোরি এটা?
আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনার বলছি আসল ভাই, আমাদের আজকে যে ঘটনাটি বলবো এটা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গোয়ালিয়া নামক একটা গ্রামের ঘটনা।
ওকে, আমরা চলে যাই ঘটনায়।
সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি অনেক আগে 1930-40 সালের মাঝামাঝি, মানে এই সময়ের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়া, মানে সূত্রপাত আর কি এই সময় থেকে আর কি। ঘটনাটি এরকম যে ওই গ্রামেরই একজন লোক ভিন গ্রাম থেকে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। তো বিয়ে করে নিয়ে আসার পরে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, মানে সেটেল ম্যারেজ আর কি। তো স্বাভাবিকভাবে চলার পর ওনাদের একটা সন্তান হয়। সন্তানের বয়স যখন 3-4 বছর বা সর্বোচ্চ 5 বছর ঠিক এরকম সময়, একদিন হঠাৎ মানে সকালবেলা দেখা যায় যে বাবা মার মাঝখানে শুয়েছিল সন্তানটি, সকালবেলা তার মৃতদেহ পাওয়া যায়, মানে ওই বিছানাতেই সে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। মানে কেউ কিছুই বুঝতে পারছে না, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, কিছুই নাই, কিভাবে মারা গেল কেউ মানে কিছুই বুঝতে পারলো না। তো গ্রাম দেশে অনেক কথা থাকে যে হয়তো জিনে মেরে ফেলেছে বা এই টাইপের অনেক কথা থাকে আর কি, ওনারা ওরকমই মনে করলেন আর কি। তো যাই হোক, ওনাদের আরো আরো একটা সন্তান ছিল, তার বয়সও যখন ঠিক এই বয়সের কাছাকাছি আর কি, মানে 3-5 বছরের মাঝামাঝি, ঠিক সেও একইভাবে বাড়িতে মারা যায়। কিন্তু মৃত্যুর কারণ কেউ উদ্ঘাটন করতে পারছে না, ওই সময় অনেক ওঝা টোঝা নিয়ে আসা হয়েছে কি ব্যাপার কি, তো ওঝারা কিছুই উদ্ঘাটন করতে পারেনি যে কেন এটা হচ্ছে। তো এর অল্প মাসখানেক পর তারই প্রতিবেশী, মানে ওই বাড়ির যিনি আছেন আর কি, তারই প্রতিবেশী এসে বললেন যে আমাদের বাড়িতে মেহমান এসেছে, তো আমাদের ছোট দুটো বাচ্চাকে তো বাসায় রাখতে পারছি না জায়গার সংকট, তো আমার দুই বাচ্চাকে আপনারা আপনাদের সাথে রাখুন আজকে রাতের মতো। তো ওনারা রাজি হয়ে গেলেন, যে কেমন খেতো একদম সহজ ব্যাপার আর কি, ওনার উপকার হলো। তো রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই দুটো বাচ্চার মৃতদেহ পাওয়া যায়, ঠিক যেমন ভাবে মানে ওই বাড়ির ওনাদের নিজেদের সন্তান মারা গেছিল ঠিক একই রকম ভাবে ওই দুটো বাচ্চারও মৃতদেহ পাওয়া যায়, কিন্তু শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, মানে কিছুই না, একদম স্বাভাবিক আর কি, মানে স্বাভাবিকভাবে মারা গেছে এমন মনে হচ্ছে আর কি। তো যখন অন্যের সন্তান মারা গেল তাদের ঘরে, তখন এটা নিয়ে অনেক হই হট্টগোল সৃষ্টি হয়ে গেল, তারপরও একটা সময় এটা থেমে গেল। এই ঘটনার বছর খানেকের মধ্যে শুরু হলো আর একটা মানে সমস্যা, সেটা হলো ওই যে ওই লোকটি যে মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন, মানে ওনার ওয়াইফ আর কি, তো ওই মহিলা যেই বাড়িতেই যেতেন বেড়ানোর জন্য বা কথা বলার জন্য গ্রামের, তো ওই বাড়িতে যদি কোনো 3-5 বছর বয়স কোনো শিশু সন্তান থাকে, দেখা যেত পরের দিন সেই শিশু সন্তানটা মারা গেছে। তো এটা যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওই মহিলা যে বাড়িতেই যায় সেই বাড়িতে বাচ্চা মারা যায়,
আচ্ছা,
তখন সবাই বলল এই মহিলা হচ্ছে ডাইনি, মানে ডাইনি অপবাদ দেয়া হলো তাকে। তখন গ্রামে একটা সালিশ বসানো হলো যে বিচার হবে কি কি করা যায়, কারণ এর কারণে গ্রামের বাচ্চারা মারা যাচ্ছে। তখন গ্রাম থেকে সিদ্ধান্ত হলো একে গ্রাম থেকে বের করে দেওয়া হবে, কিন্তু তার হাজবেন্ড ব্যাপারটাকে খুব ভালোবাসতেন, তো বলে যে না আমার স্ত্রীর এরকম মানে প্রমাণ ছাড়া এরকম কোনো দোষের দোষারোপ করে তাকে গ্রাম থেকে বের করে দেয় এটা অন্যায়। তখন যেহেতু গ্রামের মানে যারা কর্তা ব্যক্তিরা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীতে তার হাজবেন্ড কথা বলে ফেলেছে, তখন বলে যে তোমার তার এই স্ত্রীর শাস্তি তোমাকেই নিতে হবে, এবং তাকে খুবই মানে লজ্জাজনক কিছু শাস্তি দেওয়া হয়। নিজের স্বামীর এই ধরনের লজ্জাজনক শাস্তি দেখে ওনার স্ত্রী মানে মানসিকভাবে এতটাই মানে আঘাতপ্রাপ্ত হন যে উনি পাগল হয়ে যান।
আচ্ছা,
কিন্তু উনি যখন পাগল হয়ে যান, অদ্ভুত ব্যাপার, উনি সবসময় কাঁথা জড়িয়ে থাকতেন শরীরে এবং মাথায়, এবং ওনার চেহারাটা বের করতেন না কোনো মানুষের সামনে, চুপচাপ থাকতেন, কাঁথা জড়িয়ে থাকতেন।
আচ্ছা,
এইভাবে সপ্তাহখানেক পার হওয়ার পর হঠাৎ একদিন উনি নিরুদ্দেশ হয়ে যান, ওই মহিলা, ওনাকে পাওয়া যায় না, মানে একদমই পাওয়া যাচ্ছে না। এরকম চলে গেল অনেক দিন, প্রায় 1 যুগ 12 বছর মানে এইভাবে চলে গেল, এবং ওনার হাজবেন্ডও এর মাঝখানে আর কখনো বিয়ে করেন নাই, কোনো ওইভাবে ছিলেন। তো ওই মহিলার যে দেবর আর কি, মানে ওনার হাজবেন্ডের ছোট ভাই, তো উনি আবার ব্যবসা করতেন, কারণ তৎকালীন সময় তো এইভাবে এরকম রাস্তাঘাট ছিল না, তখন ওই নদীপথেই মানে বিজনেস করতেন আর কি। উনি নৌকা নিয়ে গিয়েছিলেন ওই সময় পাবনার ঈশ্বরদীতে।
আচ্ছা,
তো ঈশ্বরদীতে উনি ব্যবসার কাজে যাওয়ার পরে ঈশ্বরদীর বাজারে গিয়ে হঠাৎ করে দেখলেন যে কিছু লোক মানে একজন ব্যক্তিকে খুব বেদম মানে মারছে আর কি, প্রহার করছে লাঠি দিয়ে, এবং উনি দূর থেকে শুনলেন যে সেই ভিতর থেকে যে আর্তনাদটা শোনা যাচ্ছে একটা মহিলার আর্তনাদ। তো উনি চিন্তা করলেন যে মহিলাকে কেন মারছে, একটু কাছে গিয়ে দেখি তো। তো উনি ভিড় ছেলে ভিতরে গিয়ে দেখেন ওই মহিলাটি অন্য কেউ নয়, উনারই সেই ভাবি, এক যুগ আগে হারিয়ে যাওয়া ওনার সেই ভাবিটি। তখন সবাইকে থামালেন, বলে যে উনি পরিচিত আত্মীয়, উনি অনেক আগে হারিয়ে গিয়েছিলেন, ওনাকে মারছেন কেন। সবার একই অভিযোগ যে ওই মহিলা নতুন এসেছে এই এলাকায়, যেই বাড়িতেই যায় সেই বাড়ির বাচ্চা মারা যায়।
আচ্ছা,
তো উনি ওনার কারণে অনেক বাচ্চা মারা গেছে, তো ইনি হচ্ছেন খুবই খারাপ একজন মহিলা, আমরা ওকে মেরেই ফেলবো, মানে পিটিয়ে মেরে ফেলবো।
আচ্ছা,
তখন বলে না ইনি ভালো, উনি এরকম হারিয়ে গিয়েছিলেন, ওদের বাচ্চা অন্য কারণে মারা যাচ্ছে, এই মানে 7-5 বুঝ দিয়ে ওই জায়গা থেকে তাকে নিয়ে আসা হয় আর কি। তো এখানে একটা ব্যাপার ভাই, যে উনি কোনো বাসায় বাচ্চা থাকলে মানে যদি ওই বাসায় বাচ্চা থেকে বাচ্চা মারা যেত, কিন্তু উনি যদি খাবারের মানে ক্ষুধার কারণে যদি এমন কোনো বাড়িতে যেতেন যে বাড়িতে কোনো সন্তান নাই, নিঃসন্তান দম্পতি, ওই নিঃসন্তান দম্পতির আবার সন্তান হতো, যার কারণে দেখা যেত ওই যে নিঃসন্তান দম্পতি ওনাকে আবার ভালো জানতেন, ওনারাই খাবার টাবার দিতেন আর কি তাকে। এই মানে টোটাল বিপরীত একটা ঘটনা, উনি যে বাড়িতে বাচ্চা আছে সেই
বাড়িতে উল্টা হতো।
তো ওনাকে যখন আবার মানে কালুখালিতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর ওনাকে ট্রিটমেন্ট করা হয়, তো ট্রিটমেন্টও সুস্থ হচ্ছেন না। তো যাই হোক, তো একদিন মানে কোন গ্রাম থেকে একটা খুব বড় তান্ত্রিক গোছের বা এই টাইপের আর কি একজন লোক আসেন, এসে ওনাকে দেখেই বলেন যে একে তো, এই মহিলা তো স্বাভাবিক নয়, এর উপরে মানে ভয়ঙ্কর কোনো একটা কিছুর আসর আছে, যে ভয়ঙ্কর কিছুটাও মানে মানে ভয়ঙ্করদের মধ্যেও ভয়ঙ্কর এটা এর সাথে আছে, তো এটা এখান থেকে এর থেকে তাড়াতে হবে, তা না হলে এর দ্বারা অনেক লোক মারা যাবে, বহু বাচ্চা মারা যাবে। তখন এটা কিভাবে করা যায়, কারণ এর আগে অনেক তান্ত্রিক এসেছিল কিন্তু কেউ এর ওনার সমস্যাটা ফাইন্ড আউট করতে পারেনি, কিন্তু উনি এসে এটা ফাইন্ড আউট করেন। তখন উনি ওনার কিছু নির্দিষ্ট রিচুয়াল করে যে ওই মহিলার সাথে যে আছে তাকে মানে রাত্রে হাজির করা হয়। হাজির করা হলে তাকে বলা হয় যে তুমি এত বাচ্চাদেরকে কেন হত্যা করছো? তখন সে বলে যে এই মহিলাকে আমার ভালো লাগে কিন্তু এর কোনো সন্তান আমি হতে দেব না, এবং এ যদি কোনো বাচ্চাদের দিকে মানে তাকায়, মানে মায়ার দৃষ্টিতে তাকায়, সেই বাচ্চাকে আমি বাচ্চা দিব না, এই কারণে আমি এই বাচ্চাদেরকে হত্যা করছি। তখন ওই তান্ত্রিক বলে যে তুমি একে ছেড়ে চলে যাও। তখন সে আবার বলে যে না আমি যাব না। তো বহু ভয় ভীড়ে দেখানোর পরে বলে যে ঠিক আছে আমি যেতে পারি, তবে একটা শর্ত, যে এই মহিলার যদি আবার একটা সন্তান হয় ওই সন্তানকে আমি হত্যা করব, তারপরেই আমি যাব। তখন এই প্রস্তাবে তো কেউ রাজি হয় না। তখন ওই তান্ত্রিক তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওই খারাপ যেই চিন্তা বা যেই যেটাই থাকুক ওটাকে আটক করে, মানে সেটাকে কোনো একটা জায়গায়
নিষ্ক্রিয় করে
আরকি। এরপরে মানে রাতারাতি উনি, যিনি এক যুগ ধরে পাগল, রাতারাতি উনি ভালো হয়ে যান, উনি স্বাভাবিকভাবে ঘর সংসার করা শুরু করেন, একদম স্বাভাবিক হয়ে যান, যে উনি কোনো বাচ্চার দিকে তাকালেও আর লোক মারা যাচ্ছে না এরকম হয়ে গেল। তো এইখানে নাসির ভাই তখন আবার ওই গ্রামে আবার অন্য ধরনের একটা ব্যবহার করতে থাকে, সেটা হলো ওই গ্রামে মানে কিছু লোক মানে মানে ওনারা রাতের বেলা বিশেষ করে ঘরের মধ্যে যে হাজবেন্ড ওয়াইফ ঘুমিয়ে আছে বাচ্চা বাচ্চার সাথে, ওনারা দেখতেন যে যেমন পর্দার ওই পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, হালকা আলোতে বোঝা যায়, ছায়া দেখা যায়, তো দেখতেন যে ওনাদের ঘরের কোনো পর্দা বা কোনো একটা জায়গায় এরকম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, সেটা নারী বেশি মানে নারীর মতো দেখা যায় আর কি, এরকম একটা ই, এবং ওই হাজবেন্ড ওয়াইফ পাশে শুয়ে থাকলে একজন আরেকজনের চেহারা মানে ভয়ঙ্কর আকৃতি দেখতেন, দুইজন দুইজনের চেহারা ভয়ঙ্কর আকৃতি দেখছে,
যেটা স্বাভাবিক অবস্থায় নাই,
হ্যাঁ এরকম দেখছেন। তখন লোকজন বলা শুরু করে যে ওই ডাইনি মহিলা যেহেতু গ্রামে ঢুকেছে, ওই রাতের বেলা এই ধরনের ঘটনাগুলো মানে ঘটাচ্ছে, এবং ওই বাড়িতে কিন্তু ওই ওই রাত্রে যখন মানুষ দেখতো তার সাথে সন্তান থাকে, সেও সকালে মারা যেত, মানে আবার নতুন একটা সমস্যা সৃষ্টি হলো যে মহিলা ওই বাড়িতে যায় না কিন্তু অন্য কোনো কারণে মানে বাচ্চা মারা যাচ্ছে। তখন এই ঘটনা কিছুদিন চলতে থাকলো, তারপর আবার এটাও থেমে যায়, এটাও থেমে যায়, কেন থামলো এটা কেউ জানে না, কে ছিল ওই ছায়া মূর্তি, কেন দুইজন একে অন্যকে দেখছে রাতের বেলা হঠাৎ করে এরকম ভয়ঙ্কর আকৃতি, এটাও কেউ জানে, হঠাৎ করে থেমে যায়। এরপর আর যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে ওই মহিলার একটি সন্তান হয়, যে মহিলাটা ওই যে ডাইনি আখ্যা দেওয়া হয় এবং 12 বছর প্রায় পাগল ছিল, ওনার একটা সন্তান হয়, সন্তানের বয়স যখন 7 মাস, 7 মাস থেকে 7 মাস পর্যন্ত তার গ্রোথটা ঠিক ছিল, কিন্তু তারা ওই বাড়ির সবাই খেয়াল করলেন বাচ্চার বয়স 1.5 বছর 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 7 মাস বয়সে বাচ্চাটা যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে, সে বাড়েও না কমেও না, একই রকম, মানে চেহারার কোনো বয়সেরও কোনো ছাপ বাচ্চার চেহারায় পড়ছে না, শরীরে পড়ছে না। তো এরকম করে রাসেল ভাই 55 বছর, ওই 7 মাস বয়সী বাচ্চা 55 বছর একই রকম ছিল।
আচ্ছা,
ওই মহিলা মানে বৃদ্ধ হয়ে গেছে, তার অন্য সন্তান হয়েছে, তারা আবার তারা মারা যায় নাই, তারা বড় হয়েছে, তারা বিবাহ শাদী করেছে, তাদের সন্তান হয়েছে, ওই ছোট্ট ওই 7 মাস বয়সীকে তারাও লালন পালন করেছে, মানে 2000 হয়তো বা 3-4 সাল বা এই টাইপের কোন একটা সময়ে ওই 7 মাস বয়সী ওই বাচ্চাটা মারা যায়।
আচ্ছা,
তো এই যে বাচ্চাটা বড় হলো না, ছোট থাকলো,
ওইরকমই থেকে গেল,
এটার কোনো ব্যাখ্যা আসলে পাওয়া যায় না,
এটা ওই এলাকায় সবাই জানেন,
হ্যাঁ এটা ওই এলাকায় সবাই জানেন। আর ওই মহিলার যিনি হাজবেন্ড ছিলেন, যখন ওই মহিলা ভালো হয়ে গেলেন, সমস্যা শুরু হলো ওই হাজবেন্ডের সাথে, সেটা হলো দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘরের দরজা বন্ধ কিন্তু ওনার হাজবেন্ড বাড়িতে নেই, কোথায় গেল, মানে সারা গ্রামে নাই, কোথাও নাই, 3-4 মাস পর হঠাৎ মানে খবর পাওয়া গেল ওনার হাজবেন্ডকে পাওয়া গেছে কোথায়, সিলেটে, কোথায় পাওয়া গেছে, চট্টগ্রামে, কোথায় পাওয়া গেছে, রাজশাহীতে, তো ওনার হাজবেন্ডকে যখন বাড়িতে মানে নিয়ে আসা হয় তখন ওনার হাজবেন্ড বলেন যে হঠাৎ করে আমার মনে হলো কি ব্যাপার আমি এখানে কেন,
উনিও মানসিকভাবে
জিজ্ঞেস করলেন যে আশেপাশের লোকের কাছে যে আমি এখন কোথায়, আপনি যখন সিলেটে তো আমার বাড়িতে অমুখখানে এখানে কিভাবে চলে আসতাম, তখন ওখানকার লোকজনই ওনাকে আবার বাড়িতে পাঠিয়ে দেয়। উনিও যতদিন জীবিত ছিলেন ঠিক এইভাবে এইভাবে উধাও হয়ে যেতেন, কিন্তু সর্বশেষ যখন উনি উধাও হয়ে যান তাও আজ থেকে কমপক্ষে 30-40 বছর আগে যখন শেষ পর্যন্ত উধাও হয়ে যান, পরে আর উনি যে কোথায় গেছেন আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, উনি আদৌ জীবিত আছেন কিনা। কিন্তু এই যে ঘটনাটা কেন হলো ওই গ্রামে রাতের অন্ধকারে ওই যে একজন পাশাপাশি শুয়ে আছে একজন আর একজনকে ভয়ঙ্কর চাকরিতে দেখতো, একটা ছায়ামূর্তি দেখতো, বাচ্চা মারা যেত, এটা আবার কে করছে? হ্যাঁ, ওই বাচ্চাটি কেন 7 মাস বয়স থেকে আর বড় হয়নি, 55 বছর একই রকম ছিল, এইটার কোনো মানে ব্যাখ্যা বা এটার কোনো আজও পাওয়া যায় নাই ওই এলাকায়। এটা খুবই একটা পরিচিত ঘটনা আর কি, আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ভাই আপনার স্টোরির জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে এবং সেটা একটা ইমেইল, সেই ইমেইলটা আমরা পড়তে চাই এবং সেই ইমেইলটা পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার এবং সেই ইমেইলটা আমি পড়ছি ঠিক যেভাবে তিনি লিখেছেন। প্রিয় রাসেল ভাই অ্যান্ড ডিয়ার লিসনার্স অফ ভূত এফএম, দিস ইজ স্যাডমান ফ্রম কুয়ালালামপুর। আপনি অলওয়েজ ভালো বলে থাকার কারণে তাই সেটা জিজ্ঞেস করলাম না, এবং করলেও একটু একটু আপনি মানে আপনি ভালো থাকার দলে এই জন্য জিজ্ঞেস করলাম না, তাই আচ্ছা ভাবি যে যদি আমি অলওয়েজ ভালো থাকার দলেই থাকতে পারতাম, আনফর্চুনেটলি রিসেন্ট কিছু ইয়ারে সেটা হচ্ছে না। আমি যাই হোক, আমি যে আপনাদের সাথে একদমই রিসেন্ট ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট শেয়ার করব, যেটা ঘটে যাওয়া ঘটে আমার সাথে এবং আমার ফ্রেন্ডের সাথে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। তো সাদমান লিখছেন, আই হ্যাভ অ্যাটাচড 3 ইমেজেস এবং সেটা হচ্ছে প্রুফ হিসেবে, অ্যাজ প্রুফ অফ দিস স্টোরি। আমি সেই ইমেজেস দেখেছি, মানে অল দ্য ফটোজ মানে আমি দেখেছি, বাট ওইটা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের মানে সবার দেখতেই হবে এরকম কোনো কিছু না, তাছাড়া আপনারা বুঝতে পারবেন স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং। ইফ ইউ ওয়ান্ট দেন প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দ্য টোকেন পিকচার। এবং তিনি বলছেন যে প্রাইভেট রিজনে তিনি হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেজে মানে যে কিছু ছবি তিনি দিয়েছিলেন সেই ছবিগুলো দেখাতে নিষেধ করেছেন। আমরা ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি শুরু হয় 15th December, দ্যাট মিন্স লাস্ট থার্সডে থেকে। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। 15th December সকালে আমি ইউনিভার্সিটি আমার ক্লাসে যাই। ওই দিন ছিল আমাদের গ্রুপ ডিসকাশন ফর ফাইনাল প্রজেক্ট, সো স্যার ওই দিন লেটে আসবেন এটা আগেই জানিয়ে দেন আমাদেরকে। বলে রাখা ভালো যে আমাদের গ্রুপে আমরা 4 জন, আমি ছাড়া বাকি 3 জনের মাঝে 2 জন ইন্ডিয়ান অ্যান্ড 1 জন চাইনিজ। চাইনিজ ফ্রেন্ডের নাম আজরি। তো যাই হোক, আমরা সকাল সকালই আমাদের গ্রুপ ডিসকাশন স্টার্ট করি। আজরি অলওয়েজ অনেক কথা বলে অ্যান্ড অনেক পান করে, ঠিক তেমনই সেদিনও সে অনেক পান করছিল অ্যান্ড কথা বলছিল, বাট হঠাৎ করেই সে চুপ হয়ে যায়, একটা কথাও বলে না, একদম একদম চুপচাপ। আরেক ফ্রেন্ড এবং সে হচ্ছে আজরিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, বাট আজরি কোনো রেসপন্স করে না। এরপর আমি আজরিকে জিজ্ঞেস করি, আমার আগে তার কাছে যাই এবং গিয়ে জিজ্ঞেস করি, ওর দিকে তাকাই, আমি দেখি ওর ফেসটা কেমন লাল হয়ে আছে অ্যান্ড চোখগুলো ভয়ানক, মানে ভয়ঙ্কর টাইপের লাগছে, অ্যান্ড ও যেন কিছু একটা বলছে খুব আস্তে আস্তে, মানে পুরোপুরি দেখে মনে হচ্ছে যে শি ওয়াজ পজেসড, এরকম টাইপের একটা জিনিস মনে হচ্ছিল। আমি ফার্স্টে এটা না ভেবে আমি ভাবি যে ও মেবি প্রেশার উঠে গেছে, এবং ওর অনেক সোয়েটিং হচ্ছিল। বলে রাখা ভালো যে আমাদের ক্লাসরুমের একটা ছোট রুম এবং কয়েকটা এসি, তো রুমের অনেকটা বেশি ঠান্ডা, বাট এত ঠান্ডাও আজরি ঘেমে যাচ্ছিল। আমি আজরিকে আজরির ব্যাকে টাচ করলাম। ওর ব্যাকে টাচ করতেই আমার মনে হলো যে আমি যেন কোনো আগুনের গোলার উপর হাত দিয়ে আছি, এবং এত গরম ছিল, হঠাৎ করেই হাত দেওয়ার সাথে সাথে আর যে চিৎকার দিয়ে বলে ওঠে যে আমি কেন ওকে টাচ করলাম, আমি ভয়ে দূরে সরে যাই। কিন্তু আমরা খেয়াল করি যে ও অল টাইম আস্তে আস্তে কিছু একটা বলছিল যেটা ওর ওন ল্যাঙ্গুয়েজের। আমরা ওখানে কেউ চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানি না, সো বুঝিনি যে ও কি বলছিল, বাট ও আস্তে আস্তে আরো ভয়ানক হয়ে যায় এবং ওর চেয়ারটা কিক করে করে রুম থেকে বের হয়ে যায়। আমরা কেউই ওকে থামাতে পারি না। এরপর আমরা সব কিছু স্যারকে মেসেজ করলাম এবং মেসেজ করে জানালাম। স্যার ভাবলেন যে মেবি ও কোনো সিকনেস এটা, তাই বললেন যে আমাকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমরা ওকে খোঁজা শুরু করি, ওকে লেভেল 26 এ একা একা বসে থাকতে দেখি। বলে রাখি যে লেভেল 26 এ কোনো ক্লাস হয় না, অ্যান্ড ফ্লোরটা অলওয়েজ ফাঁকা থাকে, বাট ও ওখানে গিয়ে একা একা বসে বসে এবং নাও ও নর্মাল, ওর আইজ ওর চোখ টোক সব কিছু মানে কোনো কিছু লাল নয়, ওর ওর বডিতেও সবচেয়ে মানে কোনো আচরের বিষয় মানে না ওর বডিও সব মানে সব কিছু নর্মাল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে যখন আমরা ওকে জিজ্ঞেস করি যে ও ওখানে কি করছে, ও বলে যে ওর বোন ওর বোনের বিয়ের জন্য ও রেডি হবে। আমরা আকাশ থেকে পড়ি, কারণ ওর বোন ওর বোনের যে বিয়েটা সেটা ছিল এক মাস আগে। ওকে আমরা ক্লাসের মানে ওকে আমরা ক্লাসের রিসেন্ট কিছু টপিক নিয়ে জিজ্ঞেস করি, বাট ও কোনো অ্যান্সার দিতে পারে না। বরং ও যা বলে সব কিছুই ক্লাসে হয়েছিল এক মাস আগে। এবং আমরা আর দেরি না করে ওকে হসপিটালে নিয়ে যাই, বাট ডক্টরও ধরতে পারে না ওর কি হয়েছে। সো ডক্টর ওকে জাস্ট স্লিপিং ইঞ্জেকশন দিয়ে দেয়। আজরিট ফ্যামিলি থেকে কেএলের বাইরে, সো থাকে কেএলের বাইরে, সো ও থাকে হোস্টেলে। আমরা ওকে হোস্টেলে নিয়ে যাই এবং ওর ফ্যামিলিকে খবর দিয়ে দিই যে যার বাসায়, খবর দিয়ে বাসায় ব্যাক করি আর কি। তো ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, হয়তো অ্যাটলিস্ট আমার জন্য ভালো হতো, বাট হলো না। আজকে হসপিটালে রেখে বাসায় ব্যাক করার জন্য আমি ট্রেনে উঠি। একটা জিনিস বলে রাখি যে মালয়েশিয়াতে ট্রেনের টিকিটটা হলো টোকেন, যেটা দেখতে কয়েনের মতো। ট্রেন থেকে নেমে স্টেশন লিভ করার আগে টোকেনটা গেটের মেশিনে ফেলে দিতে হয়, অ্যান্ড গেটে ওপেন হয় না, অ্যান্ড স্টেশন লিভ করা যায় না, অ্যান্ড একজন পার্সন অনলি একটাই টোকেন নিতে পারে ট্রাভেল করার জন্য। সো অ্যাজ অলওয়েজ আমি স্টেশনে একটা টোকেন কিনি, ট্রেনে উঠে বসি। আমার পাশে এক বয়স্ক লোক বসে আছেন, সে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলেন যে ওকে টাচ করা ঠিক হয়নি। আমি খুব অবাক হই, তো ফার্স্ট থিং যে সে কিভাবে জানলো আমি আজরিকে টাচ করেছি, তাকে তো আমি নিজেই চিনি না, লাইফ কখনো আগে দেখিনি। অ্যান্ড সেকেন্ড থিং, লোকটা তাকে দেখে কোনোভাবেই বাংলাদেশি লাগলো না, বাট সে কথাটা আমাকে বাংলায় বলল। আমি তাকে জিজ্ঞেস করি, সরি কি বলছেন? সে কোনো রিপ্লাই না দিয়ে পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। আমি মোটামুটি একটা ভয় নিয়ে ট্রেন থেকে নেমে যাই। ট্রেন থেকে নেমে গেটের মেশিনে টোকেন ফেলি, অ্যান্ড গেট ওপেন হয়ে যায়। আমি বের হয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি আমার পকেটে হাত দিয়ে দেখি, আমার পকেটে একটা ট্রেনের টোকেন। এখন এটা তো ইম্পসিবল, কারণ ট্রেনের টোকেন গেট মেশিনে না দিলে বের হওয়া যায় না, অ্যান্ড আমি আমার টোকেন না দিলে বাসায় আসতেই পারতাম না। দেন কিভাবে আমার পকেটে আর একটা টোকেন? এটা আগেই বলেছি, একজন পার্সন মোর দেন ওয়ান মানে একটা টোকেনের বেশি কিনতে পারে না। তাহলে এটা কিভাবে আসলো? আমি কোনো অ্যান্সার না পেয়ে টোকেনটা রেখে দিই। ওই দিন সন্ধ্যায় আমি আমার শ্যাডোর পাশে আরেকটা শ্যাডো দেখতে পাই, লাইক আমার পাশে কেউ হাঁটছে, যাকে ফিজিক্যালি দেখা যাচ্ছে না বাট শ্যাডো দেখা যাচ্ছে। বাট আমার বাসায় আমি আম্মু ছাড়া আর কেউ নেই, দেন ওটাকে আমি ধরে নেই অনেক খারাপ একটা দিন গেছে, অনেক টায়ার্ড আমি, তাই মেবি হ্যালুসিনেশন হচ্ছে, ঘুমিয়ে পড়ি। পরদিন ফ্রাইডে সকালে ক্লাসে যাই আমি এবং ক্যান্ট ক্লাস থেকে বাসায় ব্যাক করে দেখি এগেইন সেম ঘটনা, এগেইন আমার পকেটে ট্রেনের আরেকটা টিকিট। এবার খুব অবাক হয়ে মানে অবাকের সাথে খুব ভয় লাগে, কারণ আগের দিন দেখা একটা শ্যাডোর অ্যান্ড ট্রেনের ট্রেনের সেই লোক পকেটে 2 দিনের 2টা টোকেন, মনে হয় যেন আমার সাথেও আরো কেউ ট্রাভেল করছে যাকে আমি দেখতে পাচ্ছি না। ফ্রাইডে নাইট 2টায় আমি ভূত এফএম শোনার জন্য ফুর্তি অ্যাপ অন করি। প্রথম 5 মিনিট ভূত এফএম শুনতে পারি, অ্যান্ড যখন আলিফ ভাইয়ের স্টোরিটা বলছিলেন, বাট আফটার 5 মিনিট অ্যাপটা কোনোভাবেই আর স্ট্রিম করা যাচ্ছিল না। আমি 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 ভাবি যে মেবি অ্যাপের কোনো প্রবলেম, তাই এটা ভেবে আমি ভূত এফএম এর ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ দিই যে, বাট কোনো রিপ্লাই না পেয়ে ভাবি যে প্রবলেমটা কি, দেন আমি মানে শুধু কি আমারই হচ্ছে, আমি আমার ডোরের বাইরে তাকাই এবং দেখি যে ডাইনিং এর চেয়ারে কেউ একজন বসে আছে। ইয়েস, ডাইনিং এর চেয়ারে কেউ একজন বসে আছে, বাট এত রাতে আম্মু তো ঘুম ঘুম, দেন কে বসে আছে? আমি কাছে যাই এন্ড বলি, কে ওখানে? আম্মু যে বসেছিল সে ঘাটটা উল্টা করে আমার দিকে তাকায়, তার বডি একদিকে ঘুরানো আর ঘাটটা পেছনে আমার দিকে, ঘাড় মোটকে গেলে যেমন হয়, এটা তো সেই ট্রেনের লোকটা। এবার সে আমার হাত ধরে বলে, ওকে টাচ করা ঠিক হয়নি, টাচ করেছ নাও সাফার করো। আমি মারাত্মক ভয় পেয়ে আমার রুমে দৌড় দিয়ে চলে আসি, রুমের দৌড় লাগিয়ে ভেতরে বসে দোয়া পড়তে থাকি জোরে জোরে। পরদিন সকালে আম্মুকে জানাই, বাট আম্মু বলে, মনের ভুল না তো? আমি শার্ট খুলে দেখাই যে মনের ভুল হলে এটা কি, বলে রাখা ভালো যে লোকটা আমাকে যেখানে টাচ করেছিল সেখানে আঁচড়ের দাগ বসে গেছে, বাট দাগগুলো আনইউজুয়াল, মানুষের নেইলের দাগের মতো দাগ না। ওই দিন আমি কিছু দোয়া আমার পকেটে ক্যারি করি অ্যান্ড আজরির ফ্যামিলির সাথে মিট করতে যাই। গিয়ে দেখি আজরি এখনও মেন্টাল কন্ডিশন ভালো না। আমি আজরির ফ্যামিলিকে জানতে ফ্যামিলি থেকে জানতে পারি যে আজরির এক চাচা 1 মাস আগে ব্ল্যাক ম্যাজিক করেছিল। ইউজুয়ালি মালয়েশিয়াতে কোনো কমন একটা প্র্যাকটিস যে যাদের রেস্টুরেন্ট বিজনেস থাকে তারা কম্পিটিশন করাতে ব্ল্যাক ম্যাজিক করে, ঠিক সেই কাজটাই আজরির চাচা করেছিল, যেন তাদের ফ্যামিলি রেস্টুরেন্ট ভালো চলে, বাট ব্ল্যাক ম্যাজিকটার রিয়াকশন তাদের ওপর হয়নি। আজরির বেশি এফেক্টেড হয় অ্যান্ড এটাই কারণ ব্ল্যাক ম্যাজিক প্রসেসে আজরির এখন প্রিয় মানুষের ডেড বডি ইউজ করা হয়, একজন প্রিয় মানুষের ডেড বডি ইউজ করা হয়। অ্যান্ড ওই ইনসিডেন্টের পরপরই ছিল আজরির সিস্টারের অর্থাৎ বোনের বিয়ে। ওই টাইম থেকেই আজরি পজেসড এবং বাট ফ্যামিলির অনেক কিছু করে ওকে নাকি ঠিক করেছিল, বাট জানতো না যে ও ঠিক হয়নি। যাই হোক, আমি ওদেরকে জিজ্ঞেস করি, দেন ওয়াই মি? আজরি আর তার ফাদার বলে, কারণ আমি আজরিকে পজেস থাকা অবস্থায় টাচ করেছিলাম, যেটা ওই এভিল অর আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের জিন বলি, জিনের পছন্দ হয়নি। আমি ওই দিন দোয়া ক্যারি করার কারণে কোনো প্রবলেম হয়নি, বাট বাসায় এসে আমি একজন হুজুরের সাথে কথা বলি, তাকে বাসায় আসতে বলি, হুজুর বাসায় আসেন। পরদিন রাতে বলেন যে এটা থেকে মুক্ত হতে সময় লাগবে, এর মাঝে আমাকে জাস্ট দোয়া ক্যারি করতে হবে, চাইলে তাবিজও নিতে পারি, বাট কোনো হার্ম হবে না আমাদের। মানডে সন্ধ্যায় আমার ফিয়ান্সে আমাকে বলে যে স্কাইপে কথা বলবো, সো ও বিজিতে এবং মানে অর্থাৎ বাংলাদেশে, আমি কেয়ালে অর্থাৎ মালয়েশিয়ায়, বাট কোনো কারণে ভিডিও কল করা পসিবল হচ্ছিল না। সো আমরা জাস্ট অডিও কলে কথা বলি, স্কাইপে কলটা আমরা করি আমার ল্যাপটপে, বাট কথা বলছি তখন আমার ডেস্কটপে দেখতে পাই যে আমার ফিয়ান্সে কল করছে আমাকে স্কাইপে। আমি খুব মানে অবাক হই যে আমি তো তার সাথেই কথা বলছি না, আমি মানে সে কিভাবে আমাকে কল করছে। আমি ডেস্কটপে কলটা রিসিভ করি এবং আমার ফিয়ান্সে বলে, কল নিতে লেট হলো কেন? ওর ভয়েসটা শুনে আমি অবাক, শক, ভয় সব এবং ইমোশন যেন মানে একসাথে চলে আসে। আমি কিছু বুঝতে পারি না, বুঝে ওঠার আগেই দেখি যে ল্যাপটপের কলটা এখনো আছে এবং সেখানে এবং সে কথা বলছে। আমি ল্যাপটপ ডেস্কটপ বোথ স্কাইপে কলেই কথা বলি, একটু ওয়েব ক্যামেরাটা অন করি এবং ল্যাপটপের কলে ক্যামেরা অন করতেই অন করতে পারি না, বাট ডেস্কটপের কলে আমি আমার ফিয়ান্স থেকে ঠিক ক্যামেরা অন করে দেখতে পাই। আমার বুঝতে বাকি থাকলো না যে ল্যাপটপের স্কাইপে আমার ফিয়ান্সে না, দেন আমি তখন কার সাথে কথা বলছিলাম। এরপর আমার ফুল চার্জ থাকা ল্যাপটপটা লো ব্যাটারি শো করে এবং অফ হয়ে যায়। ওই রাতেই আমি বেশ অসুস্থ হয়ে যাই এবং আমার ভয়েস বন্ধ। আমি চেয়েছিলাম এই হোল ইনসিডেন্টটা আমি রেকর্ড করে পাঠাবো, বাট লিখেই পাঠাতে হলো, অ্যাজ আমার ভয়েস এখনো ডাউন। যাই হোক, তারপর দিন থেকেই আমাকে একটা তাবিজ এবং রুমে কিছু দোয়া দিয়ে আমার জায়ান জান আমাদের হুজুর, ওটার পর থেকে এখন পর্যন্ত আর কিছু না হলেও আমি বাসায় মাঝে মাঝেই কারো পায়ের শব্দ শুনতে পাই, যদিও খুব একটা ক্লিয়ার করি না। ব্ল্যাক ম্যাজিক জিনিসটা যে কত ক্ষতি করে তা শুধু যারা শুনেছিলাম, বাট এখন নিজেও এটার ভুক্তভোগী। আমার ফ্রেন্ডরা আজও মেন্টাল প্রবলেমে, আমার ফ্রেন্ডটা মেন্টাল প্রবলেমে আছে, ওকে দেখে যে কারো মনে হবে যে সে স্বাভাবিক আছে, বাট অ্যাকচুয়ালি ও এখনো এক মাস আগে ওর সিস্টার অর্থাৎ বোনের বিয়ের টাইমেই রয়ে গেছে, যেটা ওর সাথে কথা বললে বোঝা যায়। আমিও ঠিক সুস্থ নেই এখনো। আমি যদিও জানতে পেরেছি যে চাইনিজদের ব্ল্যাক ম্যাজিকের প্রসেস অর রিচুয়াল, বাট সেটা আমাদের শোই। যদি আপনাদের ভালো লাগে দেন ওটা কোনো এক সময় লিখে পাঠাবো, রেকর্ড করে পাঠাবো। তো এই ছিল ঘটনা, এই ছিল স্টোরি। ভালো লাগলে পড়ে শোনাবেন, সবাইকে ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকবেন। ভাতাসমকে অনেক ভালোবাসা জানিয়েছেন, তারপরে শেষ করেছেন। আমরা SMS পড়বো, সব কিছু পড়বো, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। অনেক লম্বা সময় ধরে আমরা ঘটনা শুনলাম এবং বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইওর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ with grounding form.
Yes, the night comes alive with grounding form. শুনছেন সবসময় রেডিও ফুটবলের পয়েন্ট অফ এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার ভূত এফএম এ। এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে SMS করেছেন, অনেকেই বুড়ি আমাকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিম, এছাড়াও আমাকে SMS করেছেন। আচ্ছা, এগুলো অনেক আগের SMS আর কি, আমাদের ভূত এফএম এর SMSটা আমরা একটু দেখি। এবং আমাকে যারা SMS করছেন তাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, মোবাইল মেসেজ আপনাকে টাইপ করুন FORTA40 স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বার, এই যে ভূত এফএম মেসেজ। দেখতে পাচ্ছি বাহার খিলগাঁও থেকে আমাকে SMS করেছেন এবং আমাদেরকে মেহেদি SMS করেছেন চাপাই নবাবগঞ্জ থেকে, ইমেলটা জোস ছিল। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন, থ্যাংক ইউ ভূত এফএম ফর মেকিং দিস ইয়ার। আচ্ছা, অনেক অনেক মানে এনজয়েবল করেছেন, করেছে তাদের কাছে, সেটা তো তিনি থ্যাংক জানিয়েছেন। ইয়ম মোস্ট ওয়েলকাম। কাইয়ুম বিশ্বাস মানিকগঞ্জ থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাহি পুরান ঢাকা থেকে, এবং তিনি অনেক বড় একটা ফ্যান আমাদের ভূত এফএমের, সেটা তিনি জানিয়েছেন। রায়হান আমাদের SMS করেছেন, লিখুন আমাদের SMS করেছেন চিনাইদা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন প্রিন্স খান। তনজিদ আমাদের SMS করেছেন ঢাকা থেকে, আই লাভ ভূত এফএম লিখেছেন। সুব্রত রিপন ঈশ্বরগঞ্জ থেকে, ভাইয়া ইমেলটা বিলিভ হচ্ছে না, কেন ভাই হচ্ছে না সেটা আমাকে একটু জানান, মানে একটু জানাবেন তো যে কেন ইয়ে হচ্ছে না, মানুষ চাঁদে গেছে আপনার বিশ্বাস হয়। SH আব্রার আমাকে SMS করেছেন, SMS করেছেন মাওয়া ফেরি পার হচ্ছি এবং একসাথে শুনছি। আমাদেরকে রুদ্র SMS করেছেন, মজা লাগছে। জিহাদ আমাদের SMS করেছেন, সেকেন্ড স্টোরিটা অনেক ভালো ছিল। পিউল আমাকে SMS করেছেন, SMS করেছেন আমাকে যে উই হেট ব্ল্যাক ম্যাজিক। ইয়েস, আমরা সবাই মানে ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকা সবাইকে পরামর্শ দিব। SH আব্রার হাজারিবাগ থেকে SMS করেছেন, SMS করেছেন প্রণব এবং ফাহিম ময়মনসিং থেকে। আমাদেরকে তাওহিদ SMS করেছেন নরসিংহ থেকে, নাইট স্টোরি। মিরাজ আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে নিবি SMS করেছেন উত্তরা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এইখানে নাহিদ ময়মনসিং থেকে, আকাশ SMS করেছেন, রনি ফুলবাগ থেকে SMS করেছেন, অভিজিৎ ভট্ট আমাকে SMS, ভট্টাচার্য আমাকে SMS করেছেন। আমরা কালকে আমাদের বাবু ভাইয়ের বার্থডে ছিল, তো আমরা সেই জন্য আজকে তাকে ইনভাইট করেছি যে হ্যাঁ এখানে আমরা সেলিব্রেট করি। তো একটু দেরি হয়ে গেল, তারপরেও জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনাকে, এবং আমরা আপনার কাছ থেকে আজকে বছরের একদম শেষ দিকে আমরা, এবং আপনার বছর মানে বছর যখন শেষ হচ্ছে তখন আপনার নতুন একটা বছর শুরু হলো, হ্যাঁ, তো সেই রকম একটা মুহূর্তে আপনার কাছে একটা ঘটনা শুনি আমরা, কেমন মানে কোথাকার ঘটনা সেটা আমাকে প্লিজ বলবেন।
এটা ইন্ডিয়ার নাইনিতালের, এটা হচ্ছে ইন্ডিয়ার নাইনিতালের ঘটনা।
আচ্ছা,
আমাকে বলেছে বিনা
জি,
তো ওরা সিলেট নিবাসী, তো ওর বোন এক সময় আপনার নাইনিতালে পড়তে গিয়েছিল আর কি।
আচ্ছা,
এবং সেখানে থেকে সে কিছু ইনসিডেন্টের শিকার হয়, সেটাই হচ্ছে ঘটনা আর কি।
আচ্ছা,
তো শুরু করি
জি প্লিজ।
তো বিনার যে বড় বোন ছিলেন, ওনার নাম সঙ্গত কারণে আমি গোপন রাখছি, উনি গিয়েছিলেন ভারতের নাইনিতালে পড়াশোনা করতে।
আচ্ছা,
তো একলা যান ফার্স্টে, সাথে কেউ নাই, গার্ডিয়ান নাই, এবং ইয়াং, তার কাছে একটু মানে আজবই লাগতো আর কি, মানে জায়গাটা থাকলে একটু অস্বস্তি ফিল করতেন।
আচ্ছা,
তো এবং ওই জায়গাটা নাকি একটু আপনার পাহাড়ি টাইপের ছিল আর কি এলাকাটা। তো একদিন সন্ধ্যায় কোনো একটা কারণে কয়েকটা বন্ধুর সাথে আর কি তারা একটা ক্যাফের মধ্যে আড্ডা মারতে যায় আর কি। তো সেখানে আড্ডা শেষে যখন বাড়ি ফিরছে, আরেকটা বান্ধবী ছিল সাথে, সে আসার পথে কিছুটা এসেই বলে তার একটা মানে জরুরি কাজ পড়ে যায়, ফোন আসে, এবং দ্যাট শি হ্যাজ টু লিভ ফ্রম হার।
আচ্ছা,
সে বলে যে আমি চলে যাবো, তুই একা যা। তো সে বলে আমি কিভাবে যাব একা, আমার কাছে এই যাওয়ার রাস্তাটাই ভয় লাগে, কেমন এরকম রাস্তাঘাট। বলে না না তুই যা, আমার মানে কাজ আছে, এসে মানে যেতেই হবে, তার একটা বিশেষ কাজ পড়ে যায়। তো সব কিছুর পরে মানে তার একাই ফিরতে হয় ওখানে।
আচ্ছা,
তো সে যখন আসছিল, তো রাস্তাটার মধ্যে একটা জায়গা পর্যন্ত এসে তাকে একটা মানে সে একটা স্কুটি মানে ওর বাড়ি পাওয়া যায়, যে আপনার যেটা সিএনজি টাইপের যেটা আর কি, ওই জিনিস পর্যন্ত সে পায়। তারপর যেখান থেকে ড্রপ করে, সেখান থেকে তাদের যে ডরমিটরি ছিল সেটা বেশ বড় একটা ওয়াকিং রাস্তা, ওয়াকিং ডিস্টেন্সের রাস্তা, মানে হেঁটে যেতে হয় আর কি। ওই পর্যন্ত সামহাও ওই এটা যেতে চায় না আর কি, স্কুটারটা যেতে চায় না।
আচ্ছা,
তো সে নেমে ওখান থেকে হেঁটে যেতে থাকে। এর মধ্যে ধরেন রাত ঘনিয়ে আসছে, মানে আপনার সন্ধ্যাটা বেশ গাঢ় হয়ে গেছে অন্ধকার। হেঁটে আস্তে আস্তে একটা বাঘের কাছে যখন সে আসে, হঠাৎ করে সে দেখে যে ওই পাশের বাঘের মধ্যে, পাশে যে ঝোপ, মানে কিছু একটা নড়ছে।
আচ্ছা,
এবং বেশ তীব্র ধূপের গন্ধের মতো একটা
গন্ধ পাচ্ছে, সে
গন্ধ পাচ্ছে।
আচ্ছা,
তো সে একটু থমকে দাঁড়ায়, থমকে দাঁড়ায় একটু ভয় পায়, চিন্তা করে যে কি ওখানে কোনো পশু পাখি বা কিছু একটা, তো মানে প্রচন্ড ভয় পায় আর কি। এবং আসলে ও আবার খুব একটা দোয়া দুরুদে অভ্যস্ত মানুষ ছিল না, তো ভয় পেয়ে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে ঠিকই, বাট ওরকম কিছু চিন্তা করে না আর কি।
আচ্ছা,
তো এই অবস্থায় হঠাৎ করে সে খেয়াল করে যে একদম মানে জায়গাটা এরকম যে ঝোপ, ঝোপের পাশে খালি রাস্তা আর কি, মানে মাঠের মতো আর কি, ওই পাশে ঠিক ঝোপের ভেতর থেকে কালো রঙের, একদম কুচকুচে কালো রঙের একটা নারী মূর্তি বের হয়ে আসলো, যার চোখ দুটো লাল,
হ্যাঁ,
এবং মানে মুখটা মানে খুব বিদ্যুতে টাইপের আর কি। এবং ঠিক তার সামনে এসে দাঁড়ালো, দাঁড়ায় যে আরেকটা লাভ দিয়ে রাস্তার ওই পাশে চলে গেল।
আচ্ছা,
এবং যাওয়ার সময় তার দিকে তাকে একটা ভিঞ্চি দিয়ে গেছে, এবং চুল উল তার মাথা ভর্তি চুল খুশকো খুশকো, এবং এটা দেখে সে ওখানে ফেন্ট হয়ে যায় আর কি। সে মেন্টালি এমন ভাবে সে স্ট্রাক হয়, ফেন্ট হয়ে যায়। তো যাই হোক, পরবর্তী সে যখন নিজেকে আবিষ্কার করে তখন হচ্ছে হসপিটালে, সে ওকে লোকাল হসপিটালে, এবং গায়ে প্রচন্ড জ্বর, এবং তাকে ওই ওখানকার নার্সটা বলে যে তোমাকে নিয়ে আসছে তোমাদের কলেজেরই মানুষজন ভর্তি করছে, সামহাও তোমাকে রাস্তায় পাওয়া গেছিল এরকম আর কি। যাই হোক, তো এরপর থেকে ওনার এই প্রবলেম শুরু হয়। প্রবলেমগুলো কি, উনি যখন দেশে আসছিলেন, এই অসুস্থতার পর কিছুদিন দেশে এসে উনি থেকে গেছেন, তখন কোনো সমস্যা উনি ফিল করেন নাই অ্যাকচুয়ালি। আবার যখন উনি ইন্ডিয়ায় ফেরত যায়, তো উনি রাতের বেলা খেয়াল করতো যে যখন ঘুমায় আসে, এরকম একটা সময় মনে হতো কি ওনার সাথে ফিসফিস করে কে কথা বলতেছে। হ্যাঁ, মানে
এই যে উনি ঘুমানোর সময় ঘুমের মধ্যে
এরকম ফিসফিস কথা উনি খেয়াল করতো। তো একদিন সে এরকম মানে হঠাৎ করে চোখ মেলে দেখে যে তার রুমের মধ্যে কেউ একজন বসে আছে, এবং সে তখন ওই মূর্তিটাকে ঠিক চিনতে পারে, যে জাস্ট দ্যাট মূর্তি যেটাকে সে দেখছিল রাস্তার মধ্যে, সেই জিনিসটাই। তার যে পড়ার টেবিল আছে সেখানে বসে আছে, পা দুলাচ্ছে, এবং ফিসফিস করে তাকে কিছু বলছে, এবং ফিসফিস করে যে কথাগুলো বলতেছে অস্পষ্ট অস্পষ্ট কথা, এবং মানে খুব দুর্বোধ্য ভাষা কোন এরকম কিছু। এবং সে প্রচন্ড ভয় পায় ঘুমের মধ্যে, এবং তার জ্বর চলে আসে, এবং সে কোনো মতে আর কি ঘুমায় যায় ওখানে আর কি ওই দিন। তো এরপর সে জিনিসটা শেয়ার করে বন্ধুদের সাথে, তার যারা ক্লোজ ফ্রেন্ড, যে আমি এরকম ভয় পর পড়তে এরকম অসুস্থ হয়েছিলাম, দেশে গেছিলাম, এসে তো ফ্রেন্ডরা তাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি যেখানে থাকো তোমার যে পাশের যে মেয়েটা আছে তোমরা একসাথে বেড নিয়ে থাকো,
আচ্ছা
তোমরা আলাদা বেডে থেকো না, তুমি ভয় পাচ্ছ যা বুঝতেছি আর কি প্রবলেমটা। তো সে ডিসকাস করে, বাট অ্যাকচুয়ালি সামহাও মানে পাশের জন তার সাথে থাকতে রাজি হয় না আর কি, এরকম কোনো কন্ডিশন হয় না। তো এরপরে যে সমস্যাটা হয়, সে মাঝে মাঝে সিজার হওয়ার মতো ব্যাপার আসে, যেটা নাকি আমরা মানে মেডিকেল টার্মে সিজার বলি, মানে মৃগী রোগের মতো মুক্তিখানা আসে এরকম কিছু ব্যাপার। এবং এর পরের যে স্টেপটা হয় সেটাতে হচ্ছে সে ওই দুর্বোধ্য ভাষায় কথা বলে, তারা বুঝে যে তার এবং গায়ের বডি টেম্পারেচার খুব বেড়ে যায়। তো ওইখানে যে চিকিৎসার ব্যাপার আসে তখন তারা ওই তার বান্ধবীরা তার প্যারেন্টস কে ডাকে এবং প্যারেন্টস এর মধ্যে আসে আর কি, বাবা মা আসে, ভাই বোন কারণে বাবা মা এসে তখন দেখে যে, তো প্রথমে ওইখানেই তাকে সুস্থ করার চেষ্টা করে যে কি করা যায়।
আচ্ছা,
তো সেখানকার একজন পুরোহিত টাইপের একজনকে নিয়ে আসে আর কি।
আচ্ছা,
তো সে এসে একটা রিচুয়াল এরকম করে, সে বলে দেখেই রোগীকে দেখেই বলে যে এর শরীরের মধ্যে তো একটা দেবী ভর করছে, একটা মানে তাদের যে কোনো একটা দেবী হ্যাঁ ভর করছে আর কি শরীরে। তো এটা শুনে তো বলে যে এইভাবে কিভাবে ভর করে, এরকম বলে যে এটা হচ্ছে সে এরকম সন্ধ্যার সময় যাচ্ছিল সেই দেবীর ক্রসিং এর রাস্তার মধ্যে সে পড়ে গেছিল এবং তাকে সে চুজ করছে, তো সে নিয়ে যাবে তাকে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তো তারা অনেক বাসার ফ্যামিলির মানুষ খুব টেন্সড হয়, বাট তারা এটাতে মানে আসলে বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না, তারা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো মেডিকেল প্রসিজার আছে বা মেয়ে অসুস্থ হয়েছে, তারা দেশে নিয়ে আসে, বাংলাদেশে ফেরত নিয়ে আসে তাকে। পড়াশোনা মোটামুটি তখনই বন্ধ, দিয়ে দেশে নিয়ে আসে। দেশে এনে তারা অনেক রকম ট্রিটমেন্টের চেষ্টা করে, আসলে মেডিকেল ট্রিটমেন্ট, আসলে এটাকে সিজার ছাড়া তারা কিছুই বলছে না, বাট সিজারের সময় তার এই দুর্বোধ্য ভাষা, গায়ের টেম্পারেচার প্রচন্ড বেড়ে যাওয়া এবং বিভিন্ন রকমের মাঝে মাঝে দেখা যেত রাগী আচরণ করতো, বা হাত পা দিয়ে লাথি দিয়ে এটা ফেলে দিচ্ছে, এবং অনেকেই তাকে সাজেস্ট করে যে একে মেন্টাল হসপিটালে পাঠায়।
আচ্ছা,
বাবা মা তো সেটা করবে না, কারণ সে একটা পয়েন্টে ওরকম থাকলে দেখা যাচ্ছে দু এক ঘন্টা পর ঠিক হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে তার কিছু
অস্বাভাবিকতা সবচেয়ে বেশি আপনার কোন জায়গায় মনে হয়েছে?
আমার কাছে অস্বাভাবিকতা মনে হচ্ছে যে একটা সিজার, যে যার যার সিজার হয়, মৃগী রোগ যার হয়, সে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে মুখে কানা উঠছে, তাকে অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে লোকাল ট্রিটমেন্ট আছে, বাংলাদেশে জুতা শুকিয়ে দিচ্ছে বা কিছু দেশে ঠিক হয়ে যাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো এখানে যেটা হচ্ছে যে তার বডি টেম্পারেচার চরমভাবে বেড়ে যাচ্ছে, সে দুর্বোধ্য ভাষা কথা বলছে, তার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো করছে, এবং সে মাঝে মাঝে সে অবস্থায় সে তার অ্যাঙ্গারটা বের হয়ে আসছে।
আচ্ছা,
থিংস লাইক দ্যাট। এবং তাকে সাইকিয়াট্রিস্টরা কিন্তু এরকম তাকে বলতে পারতেছে না যে হোয়াটস দ্য রিজন, এবং জিনিসটা দিনে দিনে ওয়ার্স হওয়া শুরু করে। এমন এমন আবার তার মধ্যে কিছু অস্বাভাবিকতা, সে একা একা থাকা পছন্দ করে, এমন দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় খুব সাজগোজ করে, থিংস লাইক দ্যাট। মানে সে একটা ডিফারেন্ট পার্সনে রূপান্তরিত হয়েছে পরে,
বুঝতে পেরেছি।
তো এমন সময় তাদের দেখা মেলে ওখানকার একজন মানে বড় পিসের টাইপের একজন মানুষ, দরবেশ টাইপের, তার সাথে দেখা হয়, কথাবার্তা বলে ওনাকে বলে যায় সেই। তো উনি ওর চিকিৎসার দায়িত্ব নেন এবং উনি একটা মানে ইটস লাইক আপনার যেটাকে বলা হয় রুকেয়া, মানে আপনার ছাড়ানো, জিন ছাড়ানো জিনিস উনি আগুন করে, উনি বলে, উনি যেটা বলেন যে ওর মধ্যে একটা কিছু এসছে, ইটস আ সুপার ন্যাচারাল থিং।
আচ্ছা,
এটা উনি প্রিসাইসলি জিন কথাটা উল্লেখ করেন নাই, বলতেন যে এরকম, বাট সে এটাও বলছে যাত্রা বলে এরকম কিছু নেই যে সেই করবে, বা ওরকম কোনো দুষ্টু দেবীও যদি তারা জিন মনে করে থাকে সেরকম কিছু হতে পারে। যাই হোক, সেই রূপে আর তারা আয়োজন করে তার এটা ছাড়ানোর জন্য, এবং যেদিন এটা আয়োজন করে বলে যে অমুক দিন ঠিক মাগরিবের নামাজের পরে তাকে নিয়ে আসবেন, অমুক জায়গায় এটা ছাড়ানো হবে। তো তাকে যখন নিয়ে আসে আসল ভাই, বলছে যে কেউ আসবেন না, তার সাথে তার বাবা এবং তার মা দুজন আসতে পারে। তো তাকে যখন নিয়ে আসছে বাসায়, সে খুব স্বাভাবিকভাবে ওই দরবেশের যে কামরা যেখানে সে ইটা করবে আর কি, প্রসিজারটা করবে আর কি, এক্সোসিজম যদি বলি, সে ওখানে ঢুকলো দরজা দিয়ে। ঢোকার সাথে সাথে সে একটা পুরা মানে রাগী মানুষে পরিণত হয়েছে। উঠে এসে প্রথমে লাঠি দিয়ে সামনে তার ওই যে একটা আগরবাতির দানির মতো ছিল সেটা ফেলে দিচ্ছে এবং গালাগালি শুরু করলো তার দরবেশ ইচ্ছা মতো। দরবেশ বললো আপনারা এটাতে ই হবেন না, আপনি বসেন, সেই গেটের বাইরে যেতে পারবেন না, ঠিক আছে? এবং মানে সে তখন কথোপকথন শুরু করলো তার সাথে, এবং ঠিক ওই স্টোরিগুলো কিন্তু বলা শুরু করছে আসল ভাই, সেই মেয়েটা যে মানে ইটস লাইক এ ডিফারেন্ট পার্সন টকিং টু দ্য ইউনো ইন ফ্রন্ট অফ এভরিবডি।
আচ্ছা,
বলতেছে আমি অমুক, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, সে আমার সামনে পড়ছে এবং তাকে আমি চুজ করছি এবং আমি ওর সাথে থাকবো সারা জীবন, আমাকে কখনোই তোমরা ছাড়াতে পারবে না, আমি ওকে ছেড়ে যাব না, হ্যাঁ, এবং আমি এরকমই থাকবো। তো অনেক চেষ্টা করছে ওই যে যিনি দরবেশ ছিলেন, তিনি বিভিন্ন রকমের তার যে মানে ধোয়া বা ওনার যে প্রসিজারগুলো বিভিন্নভাবে কথা বলে, এগুলো বিভিন্ন লেয়ার আছে রাসুল ভাই, বা বিভিন্ন স্টেজ আছে এক্সারসাইজের মধ্যে, রুকিয়া যেটা বলে এটারও কিন্তু বিভিন্ন স্টেজ আছে, যদি সঠিকভাবে পারফর্ম না করা হয় তাহলে যায় না। আমি ঠিক কয়েকদিন আগে জানতে পারলাম আমার এক বন্ধুর কাছে যে অনেক এই এক্সারসাইজম সঠিকভাবে হয় না, এটার কারণ হচ্ছে এই যে ডিমগুলো বা যে যেই এন্টিটিসগুলো আসে তাদের মধ্যে অনেকে থাকে অনেক অনেক বয়স্ক, তাদের অনেক সহ্য করার ক্ষমতা থাকে, তারা সহ্য করে নেয়, মানুষ যেমন ব্যথা পেয়ে সহ্য করে ফেলে, ঠিক কাইন্ড অফ লাইক দ্যাট। এটা অনেকটা বিশ্বাসের উপর বা ওই মানুষের কামিলিয়তের উপর নির্ভর করে যে ছাড়ায়। এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে তথ্যটা পেলাম খুব দু একদিন আগে। যাই হোক, এনিওয়েজ উনি অনেক চেষ্টা করেন, হ্যাঁ অনেক চেষ্টা করে, একসময় সে ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হওয়ার পরে তাকে নিয়ে আসে, বাসায় আনার পরে সে সুস্থ ঠিক না, মানে তার মধ্যে যে ওই অস্বাভাবিকতা সিজার এখনো আসে, এখনো মাঝে মাঝে তার মধ্যে এই জিনিসটা আসে, এবং সে পড়াশোনা আর করতে পারেনি, সে এখনো আছে বাট খুব কম বয়সে, অনেক বয়স হয়ে গেছে, দেখলে মনে হয় যে বয়সটা অনেক বেশি, এবং এখনো কিন্তু সে অস্বাভাবিক তার আচরণ ভিতরে আছে।
আপনার চমৎকার ঘটনার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, এবং আমাদের ফেসবুকের পেজ কিন্তু আপনারা চাইলে যে কোনো মুহূর্তে ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.phurti www.facebook.com/bhutafm.rasali দুটো অ্যাড্রেস, এবং সেখানে গিয়ে আপনি জানাতেও পারেন যে কোন ঘটনা আপনার কেমন লাগছে। অনেক কমেন্ট, অনেক 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 কমেন্ট দেখতে পাচ্ছি আমি, এবং অনেকেই অনেক কিছু লিখছেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা লিখছেন তাদের মধ্যে আছেন যারা খালিদ হাসান লিখেছেন, ভাই খুলনা থেকে তিন বন্ধু একসাথে শুনছি, ভালো লাগছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রয়েছেন ফাহিমুল হক ইমন, এবং ঘুম ধরেছে প্রচুর তবুও শুনবো, আমাদেরকে মাহবুবুর রহমান লিখেছেন। এছাড়া আমাদের সাথে ভূতের, আচ্ছা ভূত বসের মন্ত্র জানো কিনা, আচ্ছা মাসফুর আমাদের লিখেছেন 26 নভেম্বরের গেস্ট আজ আবার আসছে, এবং তিনি সেটা সেটা চিনতে পেরেছেন সেটা তিনি বলছেন। আমাদেরকে মাহির শাহরিয়ার লিখেছেন, অনেক সুন্দর হয়েছে। সৌরভ আমাদের SMS করেছেন এবং তিনি আজকে শুনতে পারছেন না সেটা জানিয়েছেন, SMS না কমেন্ট করছেন এগুলো। মোহাম্মদ ওয়াহিদ আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন সাকিব, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি কামরুল অনিক, এছাড়াও ইমরান খান ধ্রুব, আরফিন সাগর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাজমুল হক, আমাদের সাথে রয়েছেন নাজমুল খন্দকার, অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে রয়েছেন রাকিব রাজ, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও তাসনিম, বার্থডে জানিয়েছেন, বার্থডে শুভেচ্ছা জানিয়েছেন বাবু ভাইকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ রিয়ান, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি নাহিয়ান রাতুল সহ আরো অনেকে, রাজ রায়হান আমাদের সঙ্গে রয়েছেন, বিলায়েত হোসেন বাপ্পি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট রংপুর থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে রয়েছেন আরিফুল হক রাব্বি, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি MD নূর নবী ইসলাম, এছাড়া আমাদের সঙ্গে আছেন আতিকুর রহমান, প্রিন্স মোহাম্মদ আরিফুল খান রাব্বি, রফিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রকলেস শিফাত, অরণ্য উল্লাস, তাসনিম নাহিয়ান, আমাদের সঙ্গে রয়েছেন সোহেল আহমেদ, সম্রাট সর্দার, সামিন মল্লিক, রবিউল ইসলাম সজীব সহ আরো 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 অনেকে, এবং অ্যাপ ডিএর মধ্যে আরো দেখতে পাচ্ছি শুনছেন MD শান্ত সিদ্দার সহ আরো অনেকে। তো আপনি যদি পার্টিসিপেট করতে চান এবং অ্যাপ দিয়ে যদি শুনে থাকেন তাহলে অবশ্যই অ্যাপের ছবি স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাতে পারবেন, আমরা চেষ্টা করবো আপনার নামটা প্রচার করে দেওয়ার। ইকবাল অ্যাপ দিয়ে শুনছেন, সেটাও তিনি লিখেছেন। আমাদের ছোট বিরতি যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned for Radio Phurti and don't stop the Phurti.
Bhut FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:56 শুনছেন সব সময় রেডিও ফুটবল পয়েন্ট ওএফএম। আমি ডাক্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভুক এফএমে। এবং আপনারা অনেক 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 কমেন্ট করছেন, অনেক কিছু লিখছেন, আমরা সেগুলো পড়ব ইনশাল্লাহ। আপাতত আবারও চলে আসছি ঘটনায়। তবে তার আগে স্মরণ করে দিতে চাই, আমাদেরকে SMS করতে চান, SMS করতে হলে মোবাইলের মেসেজ থেকে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radioforti.fm তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ঘটনা পাঠাবেন এবং এবং আমাদেরকে আরও বেশি খুশি হবো যদি স্টুডিওতে এসে আপনারা ঘটনাটা শুনিয়ে যান। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন যে কোনো সময়। আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhutfm/bhutfm.rastal। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়, আবারও চলে যাব আফনান ভাইয়ের কাছে তার সেকেন্ড স্টোরি শোনার জন্য। চলে শুনব।
ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি আমার ছোট ভাই তৌফিক ওমর সজীব তার মামার সাথে, মানে তার মামার কাছ থেকে ঘটনাটি শোনা আর কি। তো উনি যেখানে কাজ করতেন একটা রিসার্চের কাজে, উনি মুন্সিগঞ্জের বিক্রমপুরের দিকে যান। তো ওনার সাথে এক বন্ধুও যান, ওনার বন্ধু রিসার্চ সহযোগী হিসাবে। তো ওনারা যেহেতু গ্রাম অঞ্চলে রিসার্চটা করছিলেন রুরাল ডেভেলপমেন্টের উপরে, তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে ওই গ্রামে অনেক পুরাতন একটা বাড়ি আছে, পরিত্যক্ত একটি পুরাতন বাড়ি, জমিদার বাড়ির মতো আর কি, অনেক বড়। তো ওখানে মানে খুবই হন্টেড একটা বাড়ি ওটা, এবং এই এটা এই কথা ওখানে প্রচলিত আছে যে ওই বাড়িতে যে সাহস করে রাত থাকতে গিয়েছে সে আর সকালে ফেরত আসেনি, তার লাশটা ওখানে পাওয়া যেত, ওই বাড়িতেই পাওয়া যেত। তো তখন ওই যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি আবার এগুলো বিশ্বাস করতেন, কিন্তু ওনার বন্ধুদের সাথে গিয়েছিল উনি আবার এগুলো বিশ্বাস করতেন না, কেন উনি বিদেশে পড়াশোনা করেছেন, এগুলোতে ওনার কোনো বিশ্বাস নেই। তো উনি বললেন যে ঠিক আছে আমি রাত থাকবো, দেখি কি হয় ওখানে। তো ওনারা খোঁজ খবর নিলেন আগে প্রথমে যে ওই বাড়িতে আসলে কেউ কিছু দেখেছে কিনা, কতটুকু জানে। তো ওই বাড়িতে আসলে অতীত ইতিহাস সম্পর্কে শুধু এতটুকু যত জমিদাররা ছিলেন, পরবর্তীতে ওনারা চলে গেছেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে পরে চলে গেছেন, কিন্তু ওখানে কেন হন্টেড এই বিষয়ে কিছু জানা যায় না, একদম রহস্য, মানে রহস্যময় একটা জায়গা। আমরা তো অনেক কিছু কারণ খুঁজে পাই এটা এই কারণে হন্টেড, কিন্তু ওটার কোনো কারণ খুঁজে পাই নাই কেউ। এবং ওখানে যে লাশ কয়েকটা পাওয়া গিয়েছিল যারা সাহস করে থাকতে গিয়েছিল, মানে প্রত্যেকেরই লাশ একই রকম অবস্থায় পাওয়া গেছে। সেটা হচ্ছে ওখানে একদম মানে পরিত্যক্ত ভাঙা একটা রকিং চেয়ারের মতো চেয়ার ছিল, প্রত্যেককেই ওই চেয়ারের উপরে পাওয়া গেছে, এবং চোখ খোলা অবস্থায়, মানে মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু চোখ খোলা অবস্থায় রকিং চেয়ারের উপর বসা, এবং এমন আতঙ্ক চোখের মধ্যে,
খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু এটা, রকিং চেয়ারের উপরে সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং প্রত্যেকের চোখ খোলা
খোলা, এবং চোখে মুখে প্রচন্ড আতঙ্কের ছাপ, ওই অবস্থায় মারা গেছে। এখন ওনারা যে কি দেখেছেন
এটা কেউ বলতে পারে না,
কারণ ওনারা যদি জীবিত থাকতেন তাহলে হয়তো জানা যেত ওনারা কি দেখে মারা গেছেন। আচ্ছা যাই হোক, তো তারপর ওনার ওই বন্ধু চিন্তা করলেন যে উনি ওখানে থাকবেন, যে দেখবো আসলে ওখানে কি হয়। তো যেভাবে সেই কাজ, উনি সন্ধ্যার রাতের বেলা চলে গেলেন ওখানে, ওনার বন্ধু আগে এগিয়ে দিলেন আর কি, যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি এগিয়ে দিলেন। উনি বারবার মানা করেছিলেন থাকার দরকার নেই, কিন্তু উনি কথা শোনেননি, উনি সেখানে গেলেন আর কি, বলেছিল যে তুমি ভোরবেলা চলে এসো, ভালো কথা। উনি ভোরবেলা সত্যি সত্যি গেলেন আর কি, আজান ফজরের আজানের পরপরই উনি ওখানে চলে গেলেন। যাওয়ার পর ডাকাডাকি করে দেখলেন ঠিক ওনার বন্ধু ভিতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বলছে যে এই প্রথম আমি অনেক জায়গা গিয়েছি, অনেক হন্টেড প্লেসে রাত কাটিয়েছি ভূত দেখার জন্য, এই প্রথম ভূত দেখলাম। উনি বলছে যে কি দেখলেন, সে আবার প্রশ্ন করছে আপনি ওখানে কি দেখলেন, সবাই মারা গেল তুমি মারা গেলে না, ঘটনা নাকি। তখন উনি বলছে যে ওখানে রাত্রেবেলা অনেক রাত্রেবেলা হঠাৎ দেখি খটখট শব্দে মানে দরজা খুলে গেল, একজন লোক আসলো সাদা মানে পাঞ্জাবি পরা, একজন লোক আসলো। আসার পরে আমার নাম জিজ্ঞাসা করলো। নাম জিজ্ঞাসা করার পরে তখন ওই লোকটি একটা চেয়ারের উপরে বসলো। বসে আমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করলো। আমার কাছে মনে হলো না যে উনি ভূত বা এই গোছের কিছু। খুব সুন্দর করে কথা বললো। কথা বলার পরে উনি আমাকে বললো, তুমি এই রকিং চেয়ারের উপর বসো, আমি তোমার জন্য একটু নাস্তা নিয়ে আসি। তখন আমিও রকিং চেয়ারের উপর বসলাম। রকিং চেয়ারের উপর বসে আমি ঘুমিয়ে গেলাম। পরে দেখি ফজরের আজান দিয়ে দিছে, আর তুমিও আমাকে ডাকাডাকি করছো, আমি বের হয়ে আসলাম। এই হলো ঘটনা, এই হলো আমি দেখেছি। তখন বলে যে এই তো একদম সাধারণ ঘটনা। তো বললো যে এখন তো ফর্সা হয়ে গেছে, যাও তুমি একবার ওই রকিং চেয়ারটা দেখে এসো ভিতরে, যে আমি যেখানে সারা রাত বসেছিলাম বা যেখানে লাশ টাশ পাওয়া যায় ওখানে দেখে এসো, একবার দেখে এসো আর কি। তো উনি চিন্তা করে ঠিক আছে। তো বললো যে তাহলে তুমিও আসো আমার সাথে। উনি বললেন, বলে না আমার একটু বাইরে কাজ আছে, সারা রাত রকিং চেয়ার উপর বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করি, তুমি গিয়ে দেখে এসো। উনি আর গেলেন না সাথে। তো যাই হোক, ওই যে রাত্রে ছিল উনি গেলেন না, কিন্তু অন্য লোক যিনি দেখতে এসেছিলেন তার বন্ধুকে, উনি ভিতরে ঢুকলেন। উনি ভিতরে ঢুকে ওই বাড়িটার দোতলায় রকিং চেয়ারটা ছিল, উনি ভিতরে ঢুকেই মানে সাংঘাতিকভাবে মানে উনি একটা আঘাত পেলেন। সেটা হলো উনি দেখলেন ওই রকিং চেয়ারের উপরে একটু আগে যার সাথে কথা বলেছে তোমার বন্ধু, সেও একদম সেম অবস্থায়, মানে চোখে মুখে আতঙ্ক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, রকিং চেয়ার উপর হেলান দেওয়া মৃত অবস্থায়।
আচ্ছা,
তো এরপরে উনি চিৎকার দিয়ে ওখান থেকে বের হয়ে আসার পরে বাইরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে গ্রামের লোকজন ওনাকে পরে উদ্ধার করে, লাশও উদ্ধার করা হয়। তো পরবর্তী এই এইটাই ছিল আসলে ভাই ঘটনা। কিন্তু সত্যিকার অর্থেই যে আসলে ওই রকিং চেয়ারে বসার পরে কেন ওখানে বসতো, ওখানে বসার পরে কি দেখতো, কি এমন ভয়ঙ্কর জিনিস সে দেখতো যার ফলে সাথে সাথে মারা যেত, এটা কিন্তু কখনোই জানা যায় নাই। আর পরবর্তীতে ওই বাড়িটা তো এমনিতে পরিত্যক্ত ছিল, পরে গভর্নমেন্ট সেটাকে খাস জমি হিসাবে সেটা অ্যাকোয়ার করে নেয়, এবং পরবর্তীতে ওই বাড়িটা ভেঙে এখন আমি শুনেছি ওখানে মানে সরকারি কিছু স্থাপনা নির্মিত হয়েছে। তো আসলে এটাই ছিল ঘটনা, কিন্তু এটা রহস্য
অনুপম চক্রবর্তী আমাদের লিখেছেন যে তিনি লিখেছেন যে তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন এবং আমাদের সাথে, এবং তিনি অনুপম চক্রবর্তী। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস। আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে। স্টোরিটা ওয়েস্ট বেঙ্গলের স্টোরি, আই গেস, আমি জানি না, আচ্ছা দেখি না, মাইনাস থেকে স্টোরি এটা। আমরা স্টোরিটা একটু পড়ে ফেলি, এটা একটা মেইন, আমি একটু পড়ে ফেলি। আমাকে লিখছেন যে, হ্যালো একটু ভাই, আমি অর্ণা, আমার বাসা ময়মনসিংয়ে। আমি আমার বাসার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করবো। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। প্রায় 17 বছর আগের কথা, মামা তখন অস্ট্রেলিয়াতে থাকতেন। উনি বেশ কয়েক বছর এখানে সেখানে থাকা মানে থাকেন এবং একসময় একটা অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করেন সিটিজেনশিপ পাওয়ার জন্য। আমার মামা একটা সফটওয়্যার কোম্পানিতে জব করতো অ্যান্ড অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করতো। মামার বাসা ছিল অফিস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। একদিন উনি অফিসের কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলেন। তখন রাত প্রায় 2:00 বা 2:30। উনি গাড়িতে উঠলেন অ্যান্ড ড্রাইভ করা শুরু করলেন। মামা কিছু যাওয়ার পর দেখলেন যে রোডের কোনো একটা কারণে ব্লক, সেজন্য মামা ব্যাক কট করলেন এবং ওদের রোড দিয়ে যাওয়ার জন্য অন্য রোড দিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিলেন। কিন্তু অন্য রোডে গেলে বাসার দূরত্ব অনেক বেশি হয় আর মামা কখনো ওই রোডে যাতায়াত করেননি, তবুও কিছুই করার নেই, উনি ড্রাইভ করা শুরু করলেন। কিছুটা পথ যাওয়ার পর উনি গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পেলেন যে রোডের লেফট সাইড থেকে একটা মেয়ে হাত বাড়িয়ে হেল্প চাইছে। মেয়েটা মামাকে ওদের ভাষায় বলল, আপনি কি আমাকে একটু সামনের হসপিটালে নামিয়ে দিতে পারবেন, অ্যাকচুয়ালি আমার বেবি খুব সিক। মামার মেয়েটার প্রবলেম বুঝলেন এবং মেয়েটাকে গাড়িতে তুললেন। কিছু দূর যাওয়ার পর একটা হসপিটাল দেখা গেল এবং আমার মামা হসপিটালের সামনে মেয়েটাকে নামিয়ে দিল। মেয়েটা মামাকে রিকোয়েস্ট করলো, আপনি প্লিজ আমাকে হসপিটালের ভেতরে আমার বেবির কাছে একটু পৌঁছে দিয়ে আসুন। মামা মেয়েটার কথা শুনে মেয়েটাকে নিয়ে হসপিটালের গেটের ভেতরে ঢুকলো। মামা অবাক হলো এই ভেবে যে হসপিটালের ভেতরে কোনো লাইট, মানে লাইটের ব্যবস্থা নেই এবং কোনো ডক্টর নার্স কাউকে দেখা যাচ্ছে না এবং মামা কাউকেই দেখতে পেলেন না, শুধু অন্ধকারে ঢাকা ছিল চারিদিক। মামা মেয়েটার পেছন পেছন একটা করিডোরে যাচ্ছিলেন এবং অর্ধেকের ভেতর মানে আপছা আপছা মামা দেখতে পেলেন যে করিডোরের দুই পাশে ভর্তি সাদা কিছু আঁকা, মানে সাদা কিছু একটা স্তূপ। মামা মানে মোবাইলের টর্চ জ্বালালেন এবং জ্বালানোর ট্রাই করলেন, কিন্তু কোনটা কারণে ফোনটা সুইচ অফ ছিল। মামার মনে হচ্ছে যে ফোনটা ফুল চার্জ ছিল, বাট এখন অফ কিভাবে হলো। মামা কয়েকবার ট্রাই করলেন আলো জ্বালানোর জন্য, বাট কাজ হলো না। মেয়েটা সামনের দিকে হেঁটেই চলেছে আর মামা পিছু পিছু যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে কিন্তু দুই পাশে সাদা কিসের স্তূপ দেখা আছে। মামা ভাবতে লাগলেন যে আর ভয় পেলেন। মামা মেয়েটাকে জিজ্ঞেস করলেন, কোথায় আপনার বেবির বার্থ? কিন্তু মেয়েটা কোনো উত্তর দিল না। মামা খুব খারাপ কিছু একটার গন্ধ পেতে লাগলেন। 5 মিনিট হাঁটার পর মেয়েটা মামাকে একটা রুমের ভেতরে নিয়ে গেলেন এবং সাথে সাথে রুমের দরজা বন্ধ হয়ে গেল। মামা এবার ভীষণ ভয় পেয়ে যান এবং সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। অন্ধকার এত বেশি ছিল যে নিজের শরীর পর্যন্ত দেখা যাচ্ছিল না। মামার কাছে এবার খুব স্পষ্ট হয়ে গেল যে উনি ভয়ঙ্কর কোনো কিছু একটা কিছুর কপালে পড়েছেন। কয়েক সেকেন্ড পর রুমের লাইট অটোমেটিক্যালি জমে জ্বলে উঠল এবং মামা দেখতে পেলেন যে সারা রুম জুড়ে কাফন পরা লাশ আর লাশ। মামা দেখতে পেলেন মামা লাশের স্তূপ। মামা যেখানে মামাকে যে মেয়েটা নিয়ে আসছিল সে মেয়েটা ওই রুমের কোনায় বসে হিংস্র জন্তুর মতো একটা মানুষের বাচ্চা খাচ্ছে। মেয়েটা এবার মামার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিল। এবার মামা ভীষণ রকম ভয় পেয়ে যায় এবং মামার মনে হলো যে এই রুমের সব কাফন পরা লাশ গুলো যেন জেগে উঠেছে এবং এক এক করে জেগে উঠছে। মামা ভয় পেয়ে খুব জোরে চিৎকার করতে করতে হেল্প মি বলতে লাগলেন, কিন্তু তার এই চিৎকারের আওয়াজ বাইরে যাচ্ছিল না। উনি একসময় ফিল করলেন যে একটা পচে যাওয়া হাত পেছন থেকে ওনার গলা চেপে ধরছে। মামা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, পরে ওখানেই অজ্ঞান হয়ে যান এবং মামার জ্ঞান ফিরল। মামা তখন নিজেকে ওই রুমের ভেতরে পড়ে থাকতে দেখলেন, কিন্তু তখন রুমে কোনো লাশ অথবা খারাপ কিছু ছিল না। রুম জুড়ে বোটকা একটা গন্ধ। ততক্ষণে সকাল হয়ে গেছে। উনি ওখান থেকে দৌড় দিয়ে দিক ভাবে ছুটে বের হয়ে আসলেন। বাসায় গিয়ে উনি ওনার গলায় খুব চিকন চিকন 6টা আঙুলের ছাপ দেখতে পেলেন, যেন কেউ খুব জোরে তার গলা চেপে ধরেছিল। এরপর আস্তে আস্তে ওই দাগ বরাবর ওনার গলায় ক্ষতের মতো হয়ে যায় এবং উনি কিছুদিন অসুস্থ থাকেন। অ্যান্ড ডক্টরের ট্রিটমেন্টে আস্তে আস্তে উনি সুস্থ হন। পরে উনি জানতে পারেন ওই রোডে যে হসপিটালটা ছিল সেটাতে অনেক বছর আগে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, ফলে অনেক অনেক রোগী মারা যায়। এরপর অনেকদিন ওভাবেই পড়েছিল, রিপেয়ার করা হয়নি। দেন অনেকেই বলে হসপিটালটা হন্টেড, অনেকেই ওই রোড দিয়ে যাওয়ার সময় হসপিটালের উইন্ডো দিয়ে অনেক কিছু দেখতে পায়। অ্যান্ড এরপর থেকে ওই হসপিটালটা অ্যাবান্ডন। এই ছিল আমার মামার ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। একটা বিউটিফুল স্টোরি এবং আই রিয়েলি লাইক ইট এবং আশা করছি যে আপনারাও পছন্দ করেছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ অরুণা আমাদেরকে এরকম চমৎকার ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাবো আমাদের বাবু ভাইয়ের কাছে এবং বাবু ভাই আপনার সেকেন্ড স্টোরিটা আমরা শুনতে চাই। তবে তার আগে একটু বলে নিই, রাফি আমাদের SMS করেছেন, বাপ্পি আমাদের SMS করেছেন খুলনা থেকে, নির্জন আমাদের SMS করেছেন আচ্ছা এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হৃদয় রামপুরা থেকে, আমাদের SMS করেছেন ফুর্তি সাইমুল আলিম, এছাড়া আমাদের নুসরাত মিরপুর থেকে SMS করেছেন, সরল খিলক্ষেত থেকে SMS করেছেন, নাজমুস তাকিব আমাদের SMS করেছেন, বাবলু আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রিয়াদ, লামিসা আহমেদ, তোতন আমাদের SMS করেছেন এবং আমাদের SMS করেছেন আরিফ, এছাড়াও আর কে, রাজীব, সামি কুষ্টিয়া থেকে এস এম এস করছেন, লুনা চিটাগং থেকে এস এম এস করছেন, এস এম এস করছেন নাসিম, এস এম এস করছেন গোলাম রাব্দি ফ্রম মিরপুর, আসিফুর রহমান, এস আই চাবরার, সাকিব চিটাগং থেকে, শওকত গাজীপুর থেকে, হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে, আদনান সিলেট থেকে, দীপ্ত অ্যান্ড প্রীতি বনানী থেকে, প্রত্যয় ময়মনসিং থেকে, মুগ্ধ ময়মনসিং থেকে, মতিন রহমান রাজশাহী থেকে, জুয়েল এবং তুরি নাটোর থেকে, এস এইচ ডালিম হাজারিবাগ থেকে আমাদেরকে, এছাড়াও সিয়াম রুয়েট থেকে এস এম এস করছেন, এস এম এস করছেন রাইফেল বাপ্পি, এছাড়াও আরও অনেকে। আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে থাকুন, এবং আমাদের আমরা এখন বাবুভাইয়ের সাথে যাব, এবং তার আগে বলে দিই আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, এবং আরও একবার বিজয়ের মাসে আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত লাখো কোটি মানে সেই মুক্তি সেনাদের, এবং আমাদের মানে যারা যারা 7 কোটি মানুষই তখন আমাদের সেই মুক্তি সংগ্রামের জন্য কোনো না কোনোভাবে লড়াই করছেন। সুতরাং সবাইকে স্যালুট জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমাদের সবাইকে শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের স্পেশালি যারা মুক্তিযুদ্ধ করেছেন, স্পেশালি যারা মুক্তিযুদ্ধের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থেকেছেন। আমরা এখন চলে যাবো আহমেদ বাবুর কাছে আমাদের পরবর্তী তার পরবর্তী স্টোরি শোনার জন্য। একটা হসপিটালের স্টোরি, রাইট? ওকে,
হ্যাঁ, এটা হসপিটালের স্টোরি। আমিও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।
হ্যাঁ, আমরা মানে ডিসেম্বরের পরে আমাদের এটা কন্টিনিউ করা উচিত,
অবশ্যই আমাদের দেশ এবং যাদের রক্তের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি সবাইকে স্মরণ করা উচিত। ওকে রাসুল ভাই, একটা হসপিটালের কাহিনী, যিনি বলছেন তিনি এখন বৃদ্ধ, সম্ভবত আমাদের দেশ স্বাধীনের সময়কার বা তারও আগের বেশ পুরনো। তো যাই হোক, তখনকার সময় সুযোগ সুবিধা খুব কম ছিল এবং মানুষ ছোটখাটো অসুখ হলে হাসপাতালে যেত না, কিন্তু ওনার কোনো একটা প্রবলেমের কারণে, সেটা সম্ভবত ওনার লাংস গঠিত কোনো সমস্যা, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। আসলে ঢাকারই একটা কোনো হাসপাতাল এবং জায়গাটা সম্ভবত মিরপুরের কাছাকাছি কোথাও, আই ডোন্ট নো, ওই সময় আসলে লোকেশনটা ফলো দেখতাম। ওকে, এনিওয়েজ, সময় তো উনি হাসপাতালে ভর্তি অবস্থায় যখন যান, ভর্তি হওয়ার সময় দেন, তখন যদিও তখনকার আপনার দেখা যেত যে সিট অ্যাভেলেবিলিটির ব্যাপারটা নিয়ে এত ঝামেলা হতো না, কিন্তু উনি বেশ ফেস করেন ওই সময়, ওনার থাকতে হবে কিছুদিন, কেবিন ওরকম পান না। তবে দেখা যাচ্ছে অনেক কথাবার্তা বলার পরে বা অনেক মানে তদবির করার পর ওনাকে একটা ঠিক ওয়ার্ডে দেওয়া হয়, কিন্তু আশ্চর্য ব্যাপার আছে ভাই, সেই ওয়ার্ডটার মধ্যে 4টা বেড, 4টা বেডের 3টাই খালি। এতক্ষণ কিন্তু কথা হচ্ছিল ওনাকে মানে সিটি নেই, কিন্তু পরে দেখা গেলো 4টা মানে 4টাই খালি। তো ওখানে দেওয়া হয়, তো উনি আশ্চর্য হন যে কি ব্যাপার, এরা এত ওয়ার্ড নিয়ে এত ঝামেলা হয়েছে আমাদের দেশে। যাই হোক, ওখানে ভর্তি অবস্থায় থাকেন, ওনার রেসপিরেটরি প্রবলেম, উনি শুয়ে আছেন। তো যখন আস্তে আস্তে সময় পার হচ্ছে, ওনার সাথে যে মানুষটা ছিল সে চলে গেছে সন্ধ্যার সময়, উনি একলা হয়ে গেছেন বেচারা। আসলে তখন থেকে আসলে উনি আসলে একটু একলাই মানুষ আর কি, মানে খুব একটা মানে ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ না যে অনেক মানুষ ওনাকে ঘিরে থাকবে এরকম কিছু। যাই হোক, তো রাত হয়ে গেছে, উনি হাসপাতালে আছেন, রাতে খাবার দেওয়া হয়েছে, ওয়ার্ড বয় খাবার দিয়ে গেছে, উনি খেয়ে দিয়ে শুয়েছেন। রাত হচ্ছে, রাত গভীর হচ্ছে, একসময় ওয়ার্ড বয় এসে কি করলো, লাইট ওখানে নিভিয়ে দিয়ে একটা মানে ছোট 25 বা 40 পর একটা ছোট বাল্ব ওখানে আপনার জ্বালিয়ে দিল, বাকি লাইট দুটা ছিল টিউব লাইট নাকি নিভিয়ে দিল, নিভিয়ে দিয়ে ওই লাইটে উনি আসলে ওখানে শুয়ে আছেন। তো ওনার ঘুম আসছে না, গভীর রাত হচ্ছে এবং একটু পরপর কাশি আসে। একটা সময় যখন ওর গন্ধ আসতেছে, তখন উনি হঠাৎ করে খেয়াল করলেন যে লাইট যা ছিল তখনকার সময় ফিলামেন্ট বাল্ব আর কি, মানে পিট পিট করতে 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 ঠাস করে লাইটটা নিভে গেল, কেটে গেল লাইট, পুরো জায়গাটা অন্ধকার
অন্ধকার হয়ে গেল।
এবং এই অন্ধকারটা যখন চোখটা সহ্য হয়ে আসো না, তখন উনি খেয়াল করতেছে যে ওনার সামনের যে বেডটা আছে সেখানে একটা মানুষ বসে, মানে অন্ধকারে মানুষ বসে থাকলে যেরকম বসে আছে। এবং উনি খেয়াল করলো আস্তে আস্তে যে বাকি 3টা বেডেই মানুষ আছে, এবং মানে ইটস লাইক শুয়ে আছে, সামনে যেন বসে আছে এরকম। উনি কিন্তু অন্ধকারে তো মানুষ আসলো কেন, এবং উনি মানুষের ঠিক কি বুঝতেছে মানে প্রেজেন্সটা বুঝছেন যে মানুষ আছে এখানে, এবং মানে খুবই সে মানে ই হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে একটা মানুষ ছিল, লাইট নিউক্লিয়াসের মানুষ আসলো কেন, এবং তার গা কাটা দিয়ে উঠছে। ঠিক আছে, এবং একটা সময় উনি দেখলো যে একটা মানুষ হেঁটে হেঁটে ঠিক ওই ওয়ার্ডের দরজা দিয়ে আসছে, ঠিক পর্দা যেরকম নড়তেছে ঠিক সেরকম নড়তেছে, মানুষ আসলে যেভাবে আসে এরকম হেঁটে 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 ওনার বিছানার কাছে আসবে, এসে ওনাকে কিছুতে ইশারা করতেছে ওখান থেকে উঠে যাওয়ার জন্য।
আচ্ছা,
এবং এই ভদ্রলোক তখন এত ভয় পেয়েছে বলার মতো না, সে মনে করে যে বিছানার থেকে সে পড়ে গেছে পড়ে, মানে সামথিং ইজ গোয়িং অন হিয়ার, এবং সে বিছানা থেকে পড়ে যায়, সে কোনো মতে উঠে রুম থেকে বের হয়ে গেছে। বের হয়ে যেয়ে দেখতেছে যে পুরো করিডোরটাই ফাঁকা, করিডোরে কোনো মানুষ নেই, উনি হাঁটতে হাঁটতে দৌড় দিয়ে মানে কোনো মতে আসছে নিচে এসে ওখানে ওয়ার্ডকে বলতেছে তোমরা আমাকে কোন ওয়ার্ডে গেছো, এখানে মানুষ আছে আমাকে কেন, ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না, তো ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না, সে তার যে ই আছে দায়িত্বে যে থাকে তাকে দেখা দেওয়ার জন্য বলছে। এবং একজন আসছে এসে বলছে কি এসে বলছে যে আমি ওয়ার্ডে দিচ্ছ সেখানে মানুষ আছে, আমি এখানে আমাকে বিছানা থেকে উঠে গেছে, ওই লোক কোনো কথা না বলছে আপনি আমার সাথে আসেন, আসছে এসে বলতেছে যে রুমে ঢুকে বলতেছে যে লাইট আর একটা লাগাই দিন, তো ওই সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে এসে লাইট লাগাই দিচ্ছে, একটা লাইট লাগাতে কেউ নেই ওখানে, এবং ওনার বিছানাটা আছে বাকি বিছানাগুলো সুন্দর করে ফ্লাইট করো, মানে সুন্দর করে আপনার বিছানা মানে টাইট কভার শিট থাকে সেরকম, ওনার বিছানাটা যেভাবে উনি রেখে গেছেন ওরকমভাবেই আছে। উনি যে বিছানায় বসছে এবং উনি মানে খুবই মানে টেন্স যে ঘটনাটা কি, এবং লাইট জ্বালাইতেছে, তো তখন ওই ছেলেটাকে সে ডাকছে যে তুমি এখানে দাঁড়ো লাইটটা নিভাও না, বুঝতে যে না লাইট তো নিভাইতেই হবে আমাদের হাসপাতালে রোজ লাইট নিভাইতে হবে, তো সে অনেক রিকোয়েস্ট করে যে কি কাহিনী কি মানে আমার এরকম কি দেখছে আমি, তখন তাকে ওই ছেলেটা বলে যে এই যে রুমটা, এই রুমটাতে এর আগে মানুষ মারা গেছিল এবং সেম নাইটে তিনজন মানুষ মারা গেছে, এই রুমটাতে সেম নাইটে তিনজন মানুষ মারা গেছে এবং প্রায় হাসপাতালের মানুষ এখানে এসে দেখে,
হাসপাতালের মানুষ এখানে এসে
দেখে যে এখানে এসে কেউ আছে, মনে হয় যে কেউ থাকতেছে, কেউ নড়তেছে বা কেউ হাঁটাচলা করতেছে, এবং এই কারণে আমরা সাধারণত এই ওয়ার্ডটাতে কাউকে পাঠাই না, রোগী রাতে ভয় পায় এবং প্রতি রাতে একটা করে লাইট কেটে দেয়, এবং আমরা ইনস্ট্যান্ট লাইট রাখি এবং এই কারণে লাইট আপনাকে রিপ্লেস করে মানে চেঞ্জ করে লাগাইতে পারছি, এবং ওই লোক পরদিনই তার অ্যাসিস্ট্যান্ট থেকে বলে যে আমি এইখানে থাকবো না, আমার অন্য কোথাও পাঠাও,
খুবই স্বাভাবিক
এরকম অবস্থা।
থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার সেকেন্ড ঘটনার জন্য। আমরা হচ্ছে বরিশাল থেকে আমাদেরকে মাসফিন এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সজীব চৌধুরী, লাস্ট ইমেলটা অনেক ভালো ছিল। ফুর্তি কাজল আমাদের এসএমএস করেছেন মুন্সিগঞ্জ থেকে, তার ওয়াইফ আমাদের আচ্ছা তিনি শুনছেন বলতেছেন এখন আমাদেরকে, রোমন তালুকদার সাবা উত্তর থেকে এসএমএস করেছেন, তার কাছে ভালো লাগছিল তিনি জানিয়েছেন আমাদেরকে, নাসিম এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন মুনিয়া ফ্রম জেমরা, এছাড়াও প্রাপ্তি আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে, পারভেজ আমাদের এসএমএস করেছেন চাঁদপুর থেকে, এছাড়াও আমাদেরকে জাইনুল এসএমএস করেছেন, এসএমএস করেছেন সজীব আমাদেরকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আকাশ এবং জুবায়ের, অনেক অনেক ভালো লাগছে তাদের কাছে আমাদেরকে, এসএমএস করছেন হাসান খান, এছাড়া আমাদেরকে সোহাগ এসএমএস করছেন রাজেন্দ্রপুর থেকে, তিনি এবং তার ওয়াইফ শেলিয়ে দুজনে একসাথে আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মিশন এবং রুবি যশোর থেকে, এছাড়াও আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাফি, এবং এছাড়া আমাদেরকে বাপ্পি এসএমএস করছেন, বাপ্পি এসকে আই এম ফ্রম খুলনা, এবং এক্সাম তার সামনে, তারপরে তিনি শুনছেন খুব ভালো কথা না সেটা, আপনার এখন স্টাডি করা উচিত অথবা রেস্ট নেওয়া উচিত, কালকে স্টাডি করতে পারেন, ফার দিন এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি উৎস এবং মৃদুল সারজিনা আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এমডি সিদ্দিক আল হাসান, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রোহান সহ আরও অনেকে। আমরা আবারও ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, স্টে টিউন ফর ইউ ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Yes, the night comes alive with Gramin Phone. Shunchen shop shumai video for 3.0 FM. Ami Rasal Lachi Shathe, Ama Shathe Roche Masum Bhai Bunga Aajke Uthi Chira Aapra Desh Shabai Ke Aro Ek Bar Shagot Jana Chhi Bhut FM. Ami Akhun Chita Korbo Shita Hoche Aamra Parvorti Uthi Thika Se Chalo Jabo
এবং আমাদের সঙ্গে রয়েছেন ফার্নান, এবং ফার্নান চমৎকার ঘটনা বলেন। এবং লাস্ট টাইম তিনি যখন এসেছিলেন তখন একটা স্টোরি তার বাকি ছিল, তারপর আজকে নতুন একটা স্টোরি মনে হয় তিনি, আমি জানি না যে জনপদ জানিয়ে তিনি কি ঠিক করেছেন, বাট আমরা শুনবো তার কাছে স্টোরি, সেটা আমি আপনাকে অ্যাসিওর করছি। তো চলুন শুনে আসি ফার্নানের নতুন স্টোরি।
হ্যালো লিসনার্স, আমি ফার্নান, পুরান ঢাকা থেকে এসেছি, আর তারপর আমার একটা যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমাদের পুরান ঢাকার আমাদের নিজেদের বাসার একটা ঘটনা।
বাহ, চমৎকার চমৎকার, অনেকদিন পরে বাসার ঘটনা শুনছি, রাইট?
হ্যাঁ সেটাই, মানে আমি নিজেও একটু সারপ্রাইজ কিছুদিন আগে ঘটনাটা মানে শুনি আমি। তো আমাদের বাসার ঘটনা কিন্তু ভূতের সঙ্গে এই রাখবেন অনেক
অনেক
বলেছিলাম আমি। তো আমাদের বাসা ছিল অনেক পুরনো, পরে আমরা সেটা এখন কনস্ট্রাকশন করে নিউ একটা বিল্ডিং হচ্ছে ওখানে। তো বেশ কিছুদিন আগে সপ্তাহ নিয়ে গেছে, তো বাসার কাজ দেখার জন্য প্রায় প্রতিনিয়ত বাসায় যেতে হয়। তো সেক্ষেত্রে আমাদের বাসার যে ম্যানেজার, যে এখানে সব কিছু দেখাশোনা করেন, তো উনি একতলায় বসেন, সব মানে কাজটা উনি করেন, দেখেন সব কিছু। তো উনি প্রায় আমাদের বাসায় কনস্ট্রাকশন হওয়া অবস্থায় প্রায় এক বছর ধরে উনি ওখানেই থাকেন, দোতলায় থাকেন, আর পুরো বাসাটা কিন্তু খালি থাকে। মোটামুটি আন্দোলন মধ্যে নয়তলা পর্যন্ত হয়ে গেছে, তো পুরো ফ্লোর সবই খালি, যেহেতু এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। কিন্তু ম্যানেজার সাহেব কিন্তু দোতলায় থাকেন, একাই থাকেন পুরো বাসাটায়। তো উনি একদিন, আমি যখন সপ্তাহখানিক আগে বাসায় গেলাম কাল দেখার জন্য, উনি আমাকে বললো যে মানে তুমি একটু বসো, তোমার সাথে একটু কথা আসবে। আমি বললাম যে কী কথা? বলেন, বলে যে তোমাদের বাসায় কি কোনো প্রবলেম আছে? বললাম যে আমাদের বাসায় প্রবলেম। তো বললাম যে ছোটোবেলা অনেক ঘটনাই শুনছি আমি, হালকা পাতলা অনেক কিছু মানে ফিলিংস মানে বুঝতে পারছি যে কিছু ছিল, কিন্তু ওরকম কিছু দেখিনি আর কি আমি নিজেও। তো সেক্ষেত্রে উনি আমাকে বলে যে না, আসলে কিছু সমস্যা আছে, কেননা আমি গত এক বছর ধরে এখানে থাকি, যখন এই বিল্ডিংটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দোতলায় যখন সে থাকে, উনি বললো যে মানে আমি কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছি এখানে, কিছু যেটা আসলে তোমাদের বলতে হবে। আচ্ছা, আমি বললাম যে আসলে ঘটনা কি? উনি বললো যে আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে উনি অনেক পাঁচাত্ত নামাজি রাত্রে নামাজ পড়েন, যখন উনি আমাদের বাসার যে মেইন গেট সেগুলোকে ভালো মতো লক করে দোতলায় উনি রুম আছে ওখানে কমপ্লিট করার রুম, ওখানে সে থাকে রাত্রে। তো উনি যখন সব কিছু মানে একদম রাস্তার যে মেইন গেট এবং দোতলায় যে ঢোকার যে গেট সেটাও লক করে উনি ভিতরে ঘুমায়। তো উনি রাত্রে যখন তাহার যদি নামাজ পড়তে যান 11:30, 1:30 এরকম সময়টাতে, তো 2টার দিকে, তো একদিন সে বলে যে ফজরের ঠিক আগ দিয়ে 2:30, 3 এরকম একটা সময় মনে হচ্ছে যে একেবারে 9:00 থেকে কেউ একজন নেমে আসলো, মানে সিঁড়ি বেয়ে নেমে আসে, হাঁটার শব্দ পাওয়া যায় হাতের বেলা, আর মেইন যে গেটটা দোতলায় ওই গেটটাতে নক করে, এবং নক করে শুধু নকই করে না, এবং আমার আব্বুর ভয়েস নিয়ে ডাকে যে আনোয়ার সাহেব আপনি গেটটা খুলেন, আমরা আসছি গেটটা খুলে, ঠিক আছে? তো এরকম মানে অনেক কাতর কণ্ঠে নাকি বলেছে গেটটা খুলেন বারবার। তো উনি চিন্তা করে যে এত রাত্রে কীভাবে আসলো, মানে আমার আব্বুর ভয়েস নিয়ে একবার বলছে, তারপর নাকি বাসার যারা কনস্ট্রাকশন কাজে কাজ করতেছে আমাদের সাথে, ওনাদের কয়েকজন সুপরিচিত যারা আসেন রেগুলার, ওনাদের ভয়েস নিয়ে একবার বলছে যে গেটটা একটু খুলেন, মানে নক্ষত্র থেকে গেটটা বলতে গেটটা একটু খুলেন, মানে এমন মনে হবে যে কেউ একজন আসছে।
আচ্ছা আচ্ছা,
কিন্তু রাত 2:30 বাজে তো আসার কোনো প্রশ্নই ওঠে না।
রাইট রাইট,
এটা হচ্ছে একটা কোশ্চেন। আর আর কথা যেটা হচ্ছে যে আমাদের মেইন গেটও তো লাগানো থাকে, আমরা যদি আসি বা আমরা তো ফোন করে আসবো এত রাত্রে।
একদম।
তো উনি প্রথম প্রথম একটু জিনিসটা নিয়ে চিন্তা করলো, পরে একবার নাকি উনি গেট খুলতে গেছেন, তো গেট খুলতে যাওয়ার পর উনি নিজেই চিন্তা করছে যে না, গেটটা আমি আর খুলবো না, কেননা উনি যে সময়টা নামাজ পড়ে তখনই এই সমস্যাটা হয় বারবার, ঠিক আছে? তো উনি চিন্তা করলো যেগুলো তাকে ডিস্টার্ব করার জন্য হয়তো বা কিছু একটা আসে, এবং উনি আমাকে বললো যে এই যে গেটটা যে নক হয় তার আগে মানে কোনো কিছু টেনে নিয়ে গেলে, কোনো বস্তা যদি টেনে নিয়ে যান, যেরকম একটা সাউন্ড হয় না সিঁড়ি ধাপ ধাপ করে, ওরকম সাউন্ড সে শুনতে পারে, তারপরে এই নকটার শব্দ সে শুনে। এবারে কি আসে না আসে সে ওই গেটটা এখনো খুলেনি, এখনো সে জানে না যে কি আসে এক্সাক্টলি। তো উনি আমাকে এই ঘটনাটা বলে, এবং উনি উনি যেটা বলে যে আমাকে যে মনে হয় যে একেবারে উপরের ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে বেয়ে ওটা আসে, সবাই লিফটের পাশে যে মেন গেটটা আমাদের ওখানে এসে নক করে, এবং আবার ওই বস্তার মতো একটা কিচেনি সামটা যে যখন আন্ডারগ্রাউন্ড যে বেসমেন্ট ওখানে চলে যায়। উনি বলে যে আমাকে যেটা বলছে যে উনি যে ওনার কাছে যেটা মনে হয় যে ওই জিনিসটা সারাতে বেসমেন্টের ভিতরে থাকে, নিচে
বেসমেন্টের ভিতরে,
বেসমেন্টের ভিতরে। আচ্ছা, তো তখন আমি ওনার কাছে বললাম যে আচ্ছা এটা মানে এটা আসলে কি, আমি নিজেও একদিন থাকবো, আমি এটা চিন্তা করলাম যে আমি নিজে একদিন থাকি, কিন্তু আসলে আমি থাকিনি, আসলে ওই থাকার সেই ইয়েটা হয়নি,
সাহসটা হয়নি, সুযোগ হয়নি না, সাহস হয়নি,
সুযোগ সাহস মানে সাহস আমার মধ্যে অবশ্যই আছে, কিন্তু সুযোগটা হয়নি আসলে।
আচ্ছা,
আর বাসায় যখন বলছি তখন বাসা থেকে বলছে যে কি দরকার থাকার সমস্যা, মানে দরকার নাই যে সব জিনিস,
আচ্ছা
থাকতেই পারে এরকম অনেক কিছু, তাই না? খালি
বাড়ি, ডেফিনেটলি ডেফিনেটলি, অবশ্যই।
ওনার এই কথা শোনার পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো এখন যদি থাকা সম্ভব একদিন থেকে দেখবো, আর নাইলে আমি দেখি কি করা যায়। তারপরে আমি যেটা চিন্তা করলাম যে মোটামুটি কাজ দেখার জন্য কিন্তু এই ঘটনার আগে আমি বেজমেন্টে গিয়েছি অনেকবার, কি অবস্থা কাজের দেখার জন্য। তো আমাদের পুরানটাকে আবার বেজমেন্ট গুলা মানে ওই গাড়ি পার্কিং এর জন্য করা হয় না মেইন, ঠিক আছে, এইভাবে না মানে রুম করা হয় কোনো গোডাউন ভাড়া দেওয়ার জন্য, ঠিক আছে, জায়গা কম তো এই জন্য। তো ওখানে যেমন 7-8টা রুমের মতো আছে বেজমেন্ট, তো আমি প্রায় দেখি যে এই ঘটনার আগে আমি ওখানে গেছি। কিন্তু একটা সত্যি কথা বলবো আছে, যখন আমি বেজমেন্টের ভিতরে যাই ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, মাটির মানে নিচে গেলে একটু গরম লাগার কথা, তাই না, টেম্পারেচার বেশি হবে, কিন্তু আমার কাছে ঠান্ডা লাগে ওখানে, টেম্পারেচারটা ডিফারেন্ট, মনে হয় যে উপর থেকে নিচে ঠান্ডা বেশি, সাফোকেশন আছে কিন্তু ঠান্ডাটা বেশি এরকম। আর যখনই আমি ওখানে যাই মানে আগে ঘটনার সঙ্গে যেতাম, আমার একটা বুঝবাম হয়ে যেত যে
সঙ্গে সঙ্গে,
হ্যাঁ কিছু একটা মানে মানে একটা মনে হয় যে একটা কিছু একটা আছে বা এরকম কিছু একটা, মানে কি আছে সেটা তো আর জানি না, মানে একটা ফিলিংস হয় অন্যরকম যে না এখানে কিছু একটা মানে কেমন জানি জায়গাটা। তো বেশি কোনো কোনো স্টে করতে আপনার ইচ্ছা করবে না ওখানে গেলে। তো এই ঘটনাটা শোনার পরে আমি তার দুই একদিন পরে আমি চিন্তা করেছিলাম বেজমেন্টে আবার যাই, কিন্তু ওখানে এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, লাইটও লাগানো নেই, কিছুই নেই, আমি আবার যাই মানে এই ঘটনাটা শোনার পরে। তো আমি যাওয়ার পরে মানে এক একটু রুম দেখলাম, টর্চ লাইট নিয়ে দেখলাম যে সব ঠিক আছে, ওখানে কিছু নাই, লোক তো কোনো ওখানে কাজ কাজ হচ্ছে না কোনো। আমি যেটা
না
আমি তখন ফিল করিনি কিছু, বাট আমার তো ঘটনাটা আমার শুনছি যে বেজমেন্টে সে যেটা ফিল করে যে বেজমেন্টে নিয়ে রাখে ওখানে থাকে সে রাতের বেলাটা ওই জিনিসটা। তো তখন আমি চিন্তা করলাম একটু ভয় ভয় কাজ করতেছে যে মানে কিছু না দেখে ফেলে আবার হঠাৎ করে, মানে হঠাৎ করে দেখে ফেললে তো জিনিসটা মানে আনইউজুয়াল, কারণ এরকম হঠাৎ করে দেখিনি কখনো আসলে। তো তারপরে যেটা হলো যে আমি একটু নিজেই আর কি মানে একটু ফানের মতো যেটা বলতে পারেন যে হঠাৎ করে নিজের মধ্যে মনে হলো যে আমি একটা শীষ বাড়ি ওখানে আমি দেখলাম যে দেখি কি কোনো রিপ্লাই আসে কিনা, যদি কিছু থাকে বিশ্বাস করে না শুধু আমি জাস্ট একটা শীষ মানে ওখানে জাস্ট বাজালাম, তার ঠিক 5-7 সেকেন্ড 10 সেকেন্ড এরকম হবে, আমার ঠিক ডান কানে মনে হচ্ছে কেউ সে ফু দিল, ঠিক আছে, কানে যদি ফু দিলে যেরকম লাগে একদম ডান কানে দিল, আমি তখনই আমার রিপ্লাইটা আমি পেয়ে গেলাম যে না ইটস ওকে, আমার
কিছু একটা,
হ্যাঁ এখানে মানে আমার আর কিছুই করার দরকার নেই, আমি যেটা বুঝার সেটা বুঝে ফেলছি, আমি জাস্ট চলে ফুল উঠে গেলাম। এখন আমি আর বেজমেন্টে যাইনি, এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওখানে আমি আর যাইনি। তো ওই দিন আমি রিপ্লাইটা আসলে পেয়ে গেছি যে আসলে হয়তো বা কিছু একটা আসছে, ম্যানেজার যেটা বলেছেন যে এটা যে এরকম কিছু একটা উপর থেকে আসে ছাদ থেকে, আসার পর আস্তে আস্তে করে কিছু একটা মানে নিয়ে যাওয়ার মতো একটা শব্দ হয়, বস্তা টস্তা করে কিছু টেনে নিয়ে গেলে এবং সেটা বেজমেন্টে যে থেমে যায়, বেজমেন্টে যে টুকটাক সাউন্ডও সে পাই। তো এই কারণে আমি দেখলাম যে না আসলে কিছু একটা হইতে পারে, এই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ ভেরি মাচ ফার্নান, এবং রেগুলার যেরকম চমৎকার ঘটনা আপনি বলেন, আজকের ঘটনাটা অসাধারণ একটা ঘটনা হয়েছে এবং আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে ওইখানে গিয়ে আপনার মুড চেঞ্জ হয়ে গেছে মুহূর্তের মধ্যে এবং আপনি অন্য একটা মানে কিছু একটা করতে চেয়েছেন।
হ্যাঁ আমি
হ্যাঁ মানে এটা খুব অদ্ভুত
কিন্তু মনে হচ্ছিল আসলে যে আমি একটা রিপ্লাই দেখি পাই কিনা, এরকম একটা রিপ্লাই মানে দেখি পাই কিনা, এবং আসলে আমি মানে এটা এখনো অবাক হয়ে আমি চিন্তা করি যে আমার কানে আসলে ফুটা দিল কোথেকে, মানে ওটা আসলো কোথেকে, সাফোকেশন কোনো জানা নেই যে বাতাস আসবে, জাস্ট আমার কানে মনে হচ্ছে কেউ সামনে যেতে ফু দিল, তারপরে আমি মনে হলো যে আমার রিপ্লাইটা আমি পেয়ে গেছি, আমার আর এখানে কিছু করার দরকার
নেই। এবং অনেক মানে আপনার এই বাসায় তো সেটা অনেক ঘটনা ঘটেছে, সেটাই সেটার প্রেক্ষিতে বলাই যায় যে এখানে আসলে কিছু একটা আছে এবং আপনি মানে পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি কিছু করতে চান যে জানতে পারেন কোনো কিছু, প্লিজ আমাদের জানাবেন,
অবশ্যই জানাবো।
থ্যাংক ইউ ভেরি মাচ ফানান, এবং ফানানকে আমি খুব পছন্দ করি, তার ঘটনা বলার স্টাইলটা আমার খুব পছন্দ, অ্যান্ড আজকেও আমাকে খুব মুগ্ধ করলো ফানান। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নামটা প্লিজ একটু আপনি বলবেন, তারপরে আপনার ঘটনা যাব আমরা কোথা থেকে এসছেন সেটা বলে তারপরে আপনি আপনার ঘটনা শুরু করবো প্লিজ।
রাসেল ভাই, আমি জিয়াউল ইসলাম ফার্মগেট থেকে এসছি, লিসেনার্সদের বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা, আমি আসলে অশরীরী বা ভূত প্রেতে আসলে বিশ্বাস করতাম না, এবং অনেক সময় ট্রাই করতাম যে দেখা যায় কিনা বা ফিল করা যায় কিনা, টাচ করা যায় কিনা, এরকম ট্রাই করতাম মাঝে মধ্যে। তো এরকম কোনো কিছু টের পাইনি, কিন্তু গত বলবো মাস দেড়েক আগের কথা এটা আমার সাথে ঘটে গেল। আমি আমার প্রতিষ্ঠান থেকে সেমিনার নিতে গিয়েছিলাম পটুয়াখালীতে। আপনি জানেন রাসেল ভাই, ঢাকার চাইতে ঢাকার বাইরে শীতটা একটু আগে আসে,
তো ঢাকা তো আসেই না।
তো হচ্ছে গিয়ে সেমিনার আমি যখন যাচ্ছিলাম আমার ম্যানেজার আমাকে বললো যে স্যার আমাদের গেস্ট রুমে থাকবেন নাকি বাইরে থাকবেন, আমি বললাম তুমি যেটা বেটার মনে করো। তখন সে বললো যে স্যার তাহলে আপনার জন্য একটা হোটেল ঠিক করি আমি। তো আমি বললাম ঠিক আছে। আমি 3টার দিকে সেমিনার শুরু করলাম আর শীতের দিন, তো সেমিনার শেষ করতে করতে 6টা 7:15 বেজে গেছে। তো আমি খুবই ক্লান্ত ছিলাম। ক্লান্ত থাকার পর ম্যানেজার সাথে ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করতে করতে 9টা 9:15 বেজে গেছে, রুমে ঢুকে গেলাম। রুমে গিয়ে আমি দেখলাম রুমের শেডটা মোটামুটি কি বলবো, রাসেল ভাই একটা খাট বসানো আছে, তার পাশে একটা আলনা, আলনা কিছু নেই, একটা ওয়ার্ড্রোফ। আমি ওয়ার্ড্রোফ আগে খুঁজে দেখলাম কিছু আছে কিনা, এটা আমি প্রতিনিধিত্ব করি প্রত্যেকটা রুমে গিয়ে। আর একটা টিভি আছে পাশে, আর একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ চেঞ্জ করে 4 কোয়ার্টার করে আমি ওয়াশরুমের ট্যাপটপ গুলো ঠিক ভালো মতো বন্ধ করলাম। এবং আমি আর্লি ঘুমাই, তো এটা আমার অভ্যেস হচ্ছে, ঘুমাতে চলে গেলাম। আই প্রবল 1:45 বা 1:30টার দিকে হঠাৎ কি একটা সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি টিভিটা চলছে। আমি প্রথমে ভয় না পেয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে ভাবলাম অনেক টিভিতে টাইম দেওয়া থাকে, ওই টাইমে অন হয়ে গেছে। আমি এটা আবার অফ করলাম। অফ করার পরে এখন এইটা আসলে আমার ভেতর দিয়ে যাচ্ছিল না। আমি যদি চোখ বন্ধ করতে চাই, আমার মনে হচ্ছিল যে না আসলে চোখ বন্ধ করলে কি যেন একটা ঝামেলা হবে। 5 মিনিট পর থেকে যা শুরু হলো, আসলে টোটাল নাইটটা খুব বাজে গেছে। এটা ছিল 5 মিনিট পর থেকে দেখলাম ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে। এবার আমি কিছুটা
শুনতে পাচ্ছি না,
হ্যাঁ একদম শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। এবং আমি রাসেল ভাই খেয়াল করেন আমি শোয়ার আগে একবার ট্যাপ বন্ধ করে ঘুমিয়েছি, কারণ আমার মানে এই সাউন্ড গুলো কানে আসে সবসময়, এই জন্য আমার ঘুম ভেঙে যায়, এগুলো এই ব্যাপারে আমি সচেতন। আবার ট্যাপ গুলো বন্ধ করলাম। বন্ধ করার পরে দরজাটা ভালো করে নক করে মানে কম্বলটা জাস্ট গায়ে নিয়েছি, 5 থেকে 7 মিনিটের মাথায় দেখলাম দরজাটা ধাম করে একটা শব্দ হলো।
আচ্ছা,
জোরে একটা শব্দ হলো এবং আমি দরজা বন্ধ করলাম, এরপরে জোরে একটা শব্দ হলো। তার মানে আমি একদম মানে নিজের ভেতরে এমন একটা ভয় ঢুকে গেল যে আমার মানে শরীরটা টোটাল, শীতের দিন শরীর ঘাম দিয়ে গেল। আমি ব্ল্যাঙ্কেট ছেড়ে দিলাম, এখন আর কোনো কিছু করার সাহস পাচ্ছি না। এরপর থেকে বিকট যে সাউন্ড আসা শুরু করলো, প্রথমে সাউন্ডগুলো নিজের মধ্যে নার্চিং করে বসানোর চেষ্টা করলাম, যেগুলো বিড়ালের সাউন্ড, কুকুরের সাউন্ড এগুলো, কিন্তু এরপর থেকে বিকট সাউন্ড আসা শুরু করলো। রাতটা খুবই বাজে কাটলো, এত বাজে কাটলো যে আমি আসলে কোনো দিকে তাকানোর সাহসই পাচ্ছিলাম না। এরপরে এইটা যদি রাতটাই যদি এরকম থাকতো তাহলে ভালোই হতো। সকালবেলা আমি মানে মোটামুটি দ্রুতই বের হওয়ার চেষ্টা করলাম, কারণ টার্গেট ছিল যে কুয়াকাটার দিকে একটু যাব। তো হোটেল বয়কে অনেক কথাবার্তা বলার পরে জিজ্ঞেস করলাম, হোটেল বয় যেটা বললো যে স্যার এটা আসলে বলা নিষেধ, আমি স্বীকার করছি আপনি এটা কাউকে বলবেন না। আমি ওকে কথার কাছে ফেলে দিলাম। ও বললো যে স্যার এখানে সপ্তাহখানেক আগে একটা লেডিজ লাশ পাওয়া গেছে।
আচ্ছা,
মানে এখন আর আমার মানে হাত পা চলছে না। তারপরও আমি আগের প্রোগ্রাম অনুযায়ী কুয়াকাটার দিকে গেলাম। কুয়াকাটায় গিয়ে যে মানে প্রবলেমগুলো আমার মধ্যে হচ্ছে, আমার মনে হচ্ছে সমুদ্রের যত গভীরে আমি যেতে পারি আমার জন্য ভালো হবে। এবং আর মানে আরও একটা বিষয় হলো, আমি যেই ড্রেসটা পরে সেমিনার নিচ্ছিলাম, কালো প্যান্ট ছিল আর সাদা চেক শার্ট ছিল, ওই চেক শার্টটা আর কালো প্যান্টটা আমি আনতে পারিনি, তাড়াহুড়োর কারণে বা ভয়ের কারণে আনতে পারিনি। এবং এরপরে আমি যখন ঢাকায় ফিরছিলাম লঞ্চে করে, আমার লঞ্চে উঠে মনে হচ্ছিলো আমি একটা ঝাঁপ দিই কেমন লাগে, মানে এই যে বিষয়গুলো অ্যাডজাস্ট করতে পারছিলাম। আর যাকেই দেখছিলাম আমার মনে হচ্ছে যে আমার ওই সাদা শার্ট আর কালো প্যান্ট পরে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে ওই লোকের পেছনে পেছনে আমি যাই। এবং আমি এরপর দুদিন পরে মোটামুটি যখন নিজেকে গুছিয়ে নিতে পারলাম, অফিসে আমার এক কলিগের সাথে গল্প করছিলাম। আমার এক কলিগ বললো যে পটুয়াখালীতে এরকম একটা হোটেল আছে, আমি সংগত গ্র্যান্ড হোটেলের নামটা বলছি না, যে ওই হোটেলে যদি কোনো গেস্ট যায়, ওই গেস্টের আত্মহত্যা করার একটা প্রবণতা আসে। আমি তখন তাকে এটা শেয়ার করলাম এবং এটা রাসেল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন এটা স্টে করেছে। এবং আমি পরবর্তী ট্যুর ছিল রংপুরে, রংপুরে গিয়ে আমার মনে হয়েছে যে আমার প্যান্ট আমার শার্ট পরে আরেক ভদ্রলোক যাচ্ছে, আমার মনে হচ্ছে ওনার পেছনে পেছনে আমি যাই। এবং দু একবার আমি এরকম করেছি এবং এই জন্য দেখা গেলো যে আমার সাথে এইটা আমার ওই কলিগ দু একটা স্টাফকে টাচ দিয়ে দিয়েছে যে স্যারকে একটু নক করার চেষ্টা করো বা স্যারকে একটু ফলো করার চেষ্টা করো। মানে এইটা রাসেল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন ছিল এই বিষয়টা। আর এটা
ভয়াবহ, মানে আপনার আপনার কোনো ধরনের কোনো কারণ ছাড়াই আপনার মনে হতো যে আপনার এই সময় মানে সুইসাইড করার যে একটা প্রবণতা সেটা ইচ্ছা হতো যে?
হ্যাঁ, আমার মনে হতো যে লাইফে তো অনেক কিছু পেয়েছি, এখন আর পাওয়ার কিছু নেই। লঞ্চে আসার সময় মনে হয়েছিল যে একটা ঝাঁপ দেই না। এবং
আপনার কি এর আগে কখনো মনে হয়েছে না, এটা ফার্স্ট টাইম আপনার এরকম মনে হলো?
দিস ইজ ফার্স্ট টাইম।
আচ্ছা, ওকে।
এর আগে কখনোই এটা মনে হয় নাই। এবং এর আগে
কোনো ধরনের কারোর সাথে ঝগড়াঝাটি কিচ্ছু হয় নাই, কোনো কারণ ছাড়াই?
না, এরকম কখনো হয় নাই। আর এর আগে ওই যে বললাম, আমি ইন্টারেস্ট ফিল করতাম, আমার মনে হতো যে একটু দেখতে পারলে ভালো হতো, অশরীরী কিছু আছে কিনা,
রাইট,
এইগুলো দেখতে পারলে ভালো হতো। আর ওই ঘটনার পর থেকে 15 থেকে 20 দিন আমি এত স্ক্যাটার ছিলাম যে আমার আসলে মনে হতো যে লাইফে আর কিছু পাওয়ার নাই, এখন একটু মানে ঝাঁপ দেই, লাভ দেই। এবং হচ্ছে গিয়ে আমরা যখন মানে বিভিন্ন গাড়িতে জার্নি করি, মনে হচ্ছে যে ওই ড্রাইভারের সামনে দিয়েও লাভ দেওয়ার একটা প্রবণতা চলে আসছে। এইটা ছিল আমার ঘটনা। লিসনার্সদের ধন্যবাদ,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার একটা ঘটনা। এবং সত্যি কথা বলতে কি যে মানে এটা খুব অদ্ভুত ব্যাপার যে কোনো একটা জায়গায় আমি যদি নিজের অজান্তে যেয়ে ফেলি এবং সেখান থেকে মানে মানুষের মানে কতগুলো কারণ থাকে যে স্ট্রেসের কারণে হতে পারে, আরো অনেক কারণে মানুষ অনেক সময় মেন্টালি মানে কোন ঝামেলার মধ্যে থাকলে তখন মানুষের এই টাইপের সুইসাইড করার ইচ্ছা হতে পারে, ফাইন। বাট কোথাও গেলে নিজের অজান্তে কোন একটা কাজে গিয়ে কেউ যদি এরকম একটা ব্যাপার নিয়ে ফিরে আসে, মাথার মধ্যে যদি এরকম একটা চিন্তা নিয়ে ফিরে আসে, তাহলে সেটা খুবই দুঃখজনক এবং সেটা খুবই কষ্টদায়ক। এবং যখন সেখান থেকে আপনি যখন বের হয়ে আসবেন, বের হয়ে এসে আপনি যখন আবারও পেছন ফিরে তাকাবেন, তখন সেটা একটা ভয়াবহ অভিজ্ঞতার মতো। তো এটা একটা এটা বুঝতেই পাচ্ছেন আপনারা সবাই। এবং সত্যি কথা বলতে কি যে মানে সুইসাইড করার মতন ইচ্ছা হওয়া এর চাইতে বড় দুঃসময় মনে হয় মানুষের আর কিছু নাই। এবং আপনি আপনি তখন তো মনে হয় আপনার নিজের মতো ছিলেন না, এবং আপনাকে চামচ ছিল মনে হয় যে কেউ অন্য কেউ মনে হয় আপনার মতো ইচ্ছে করে দেখাচ্ছে। মানে আপনি কোনো সময় নিজেকে মানে ওইরকম গভীরভাবে কেন এরকম ইচ্ছা হচ্ছে এই সময় নিশ্চয়ই চিন্তা করার সুযোগ পাননি, চিন্তা করার সুযোগ পাননি, রাইট? তো যাই হোক, আমরা এই এই পর্যন্তই থাকি, আমাদের সঙ্গে আপনারা থাকুন। আমাদের ঘটনা মোটামুটি শেষ, আমরা এর পরে এসে আমাদের ইমেইলগুলো না ইমেইল তো না আমাদের যে সমস্ত SMS আপনারা পাঠিয়েছেন এবং আপনারা যে সমস্ত কমেন্ট করছেন সেগুলো পড়বো। আজকে আমরা একটা ছোট্ট বিরতিতে এই মুহূর্তে চলে যেতে চাই, আবারও ফিরে আসছি একটু পরে। আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Yes, the night comes alive with Gramin Phone. Sharol Kirket theke amader SMS korechen, shunchen tini. Ebong amaderke shunchen Ronnie Fulbag, Surat theke Nadia Tanvi amader shonge achen. Ajker sob story gulo interesting chilo. FM Shamim amader sathe royechen, amader sathe royechen Shudhu Shamim, ebong tini likhechen I love Bhut FM. Ahmed Kashem amader sathe achen Surat theke, ebong tar kache real story ache. Apni ekhoni pathiye din amaderke Bhut FM @radio50.fm address e. আপনার যদি সেটাতে সমস্যা হয় তাহলে চলে যান আমাদের পেজে www.facebook.com/radio.footy, অথবা আপনি 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 আমাদের পেজে চলে আসুন www.facebook.com/bhutafm.rasal, সেখানে দেখবেন একটা মেইল সেন্ড করার একটা অপশন রয়েছে, ওই বাটনটায় ক্লিক করে আপনি পাঠাতে পারেন। নাইম খান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রনি, এছাড়াও নাদিয়া তানভি এখানে পড়ছি আমি, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফ্যান্সি, এছাড়াও সৈকত আমাদের সাথে রয়েছেন গাজীপুর থেকে, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি গণেশ দীঘা, এবং আমাদের সঙ্গে রয়েছেন হৃতিক বেস্টি, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও আমাদের সাথে আরও অনেকেই, নাইমা আমাদের সঙ্গে রয়েছেন বরিশাল থেকে, এবং আমাদের সঙ্গে আরও রিয়া আমাদের সঙ্গে রয়েছেন, অভয় আমাদের সঙ্গে রয়েছেন, হিমালয় দিনাজপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তো আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে ফেসবুকে থাকতে পারেন সারা সপ্তাহ জুড়েই, কিন্তু আমরা ফেসবুকে সারা সপ্তাহ জুড়েই ঘোরাফেরা করি। শওকত গাজীপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের ফেসবুক পেজে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অ্যাপ দিয়ে শুনছিলেন আজকে, এবং সেরকম একজন যেমন এসকে আহাদ আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, নিজান আমাদের সঙ্গে অ্যাপ দিয়ে শুনছিলেন, আমাদের সঙ্গে শুনছিলেন সুদয় খান অ্যাপ দিয়ে, এছাড়া আমাদের সঙ্গে শুনছিলেন দেখতে পাচ্ছি তারিকুল ইসলাম অ্যাপ দিয়ে, এছাড়া আমাদের সঙ্গে শুনছিলেন দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি আতিকুর মোমেন, এছাড়াও আমাদের সঙ্গে পলাশ অ্যাপ দিয়ে শুনছিলেন, সুমন আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং অ্যাপ দিয়ে শুনছেন, ফর্চুনেট বয় পলাশ আমাদের সঙ্গে আছেন, আকাশ রকস্টার আমাদের সঙ্গে আছেন অ্যাপ দিয়ে শুনছিলেন, এবং আরও অনেকেই যেমন আমাদের সঙ্গে আছেন জাহিদ চৌধুরী, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তুষার, এছাড়া আমাদের সঙ্গে আছেন আলামিন ব্যাপারি, সবাই কিন্তু এরা প্রত্যেকেই অ্যাপ দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপলোড করছেন আমাদের জন্য। জাওয়াদ আমাদের সঙ্গে আছেন, আফিক ফরদিন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মকসুল মিনার, এছাড়াও এস কে আহাদ আমাদের সঙ্গে রয়েছেন, জামিল আহমেদ আজম চৌধুরী আমাদের সঙ্গে আছেন আমাদের, এবং তারা অ্যাপ দিয়ে প্রত্যেকেই শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে অ্যাপ দিয়ে শোনার জন্য। মৃধা শহীদুল আমাদের সঙ্গে আছেন এবং কুয়েত থেকে তিনি শুনছেন, লিখেছেন আমাদের থেকে, বাহরাইন থেকে শুনছেন, আব্দুল কাদের অ্যাপের ছবি আপ করে দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শুভজিৎ রয় কলকাতা থেকে, এবং তিনি আমাদের সঙ্গে আছেন এবং ফার্স্ট টাইম তিনি এস এম এস তো এখানে কমেন্ট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ শুভজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আব্দুল কাদের নয়ন আমাদের সঙ্গে আছেন এবং তিনিও বাহরাইনে থাকেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মাহফুজ সেন্টু, এছাড়া আমাদের সঙ্গে অর্থহীন কাব্য জয়পুরহাট থেকে তিনি শুনছেন অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি, তাদের মধ্যে একজন হচ্ছেন দেলোয়ার হোসেন, অ্যাপ দিয়ে শুনছেন। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ হাসান আমাদের সঙ্গে আছেন এবং তিনিও অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ইহাদ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। রেডিও ফুটির পেজেও অনেকে আমাদের সঙ্গে আছেন এখনো পর্যন্ত, এবং আপনারা যারা জানাতে চান আজকের আজকের ভূত ফেম কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের লিখে পাঠাতে পারেন, আমাদেরকে ইমেইলে জানাতে পারেন, আমাদেরকে ফেসবুকে জানাতে পারেন, আপনি যেখানে খুশি সেখানে আমাদের জানাতে পারেন। শুধু SMSটা হয়তো আমাদের আর আজকে পড়া হবে না, বাট আপনি কিন্তু ফেসবুক এবং ইমেইল দুটোই আপনার জন্য খোলা আছে, এবং আপনি আমাদেরকে ঘটনা পাঠান। আমি দেখতে পাচ্ছি অনুপম মণ্ডল আমাদের সঙ্গে আছেন ফুর্তি পেজে এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই যেমন আলামিন হাবিব, সাকলাইন হৃদয় সহ আরো অনেকেই আমাদের সাথে অ্যাপ দিয়ে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য, পুরোটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আপনাদের চেষ্টা করি ভয় দেবার, আপনারা আমাদের সাথে থেকে চেষ্টা করেন উৎসাহ দেবার, এবং সেই জন্যই এত সুন্দরভাবে আমরা রেগুলার ভূতাত্ম আপনাদের ঘটনা প্রেজেন্ট করতে পারি। আমরা আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutatmadravirajufurti.fm। আগামী সপ্তাহের আগে যত পারেন ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি স্টুডিওতে সে ঘটনা শোনাতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। বিজয়ের মাসের রক্তিম শুভেচ্ছা সবাইকে, এবং আশা করছি সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সবাই সুস্থ থাকুন, সুস্থ থাকেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আবারও কথা হবে আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from FusionBD.com.